এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট। পডকাস্ট
সেদিন বাইরে ছিল অমাবস্যা, এই নিকষ কালো অন্ধকার ভেঙে মাস্টার মশাই এক সরু পথ ধরে সবর স্থানের দিকে হাঁটতে শুরু করলেন। এখানেই তার স্ত্রীকে দাফন করা হয়েছে। চারিদিকে ঝি ঝি পোকার ডাক ভেসে আসছে। মাস্টার মশাই কবরস্থানের সামনে এসে থমকে গেলেন। তার স্ত্রীর কবরের সামনে এক বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন মহিলার কাছে। তিনি সামনে গিয়ে দেখতে পেলেন, দেখি এটা তো তার স্ত্রী আমেনা। মাস্টার মশাই ভয়ার্ত গলায় বললেন, এটা কি করে সম্ভব? তুমি কে? তুমি তো মৃত। মহিলা খুব দ্রুতই তার চেহারা বদলে ফেলে ভয়ঙ্কর এক রূপে বলে উঠল, আমি প্রেত। প্রতি মঙ্গলবার রাত 12টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলেই ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন প্রেত, সাথে আছি আমি জেফ্রি খান, এবং বরাবর মতো আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রেতের নবম এপিসোডে। এবং আজকের স্পেশাল এবং আজকের এপিসোডে কিন্তু থাকছে আপনাদের পছন্দের মানুষ অমিয়াস মুখার্জির নতুন একটি ঘটনা। আশা করছি আজকের ঘটনাটি আপনাদের ভীষণ ভয় পাইয়ে দিবে এবং একই সাথে আপনাদের নতুন এক ভয়ঙ্কর জগতে প্রবেশ করিয়ে নিবে। শুরুতেই বলতে চাই, আজকের ঘটনাটা কিন্তু দুই ভাগে বিভক্ত, অর্থাৎ আজকে চ্যাপ্টার 1 চলছে, এর পরের উইকে আমরা কিন্তু চ্যাপ্টার 2 শুনব। আপনাদের সবাইকে বলতে চাই, আপনারাও যদি প্রেতের ঘটনা পাঠাতে চান তাহলে আমাদেরকে ইমেল করে পাঠাতে হবে আপনার জানা সেরা ভয়ঙ্কর ঘটনা। আপনার ঘটনাটি অবশ্যই ইমেল করবেন আমাদেরকে, এবং আমাদের ইমেল আইডি হচ্ছে preet.shadhinmusic@gmail.com preet.shadhinmusic@gmail.com। ঠিক এই ইমেলে গিয়ে আপনার ঘটনা সেন্ড করে দিলেই চলবে, আর কিছু লাগবে না। আশা করছি আপনারা সকলেই আমাদেরকে ঘটনা পাঠাবেন এবং আপনাদের ঘটনা দিয়ে প্রেতের আরো একটি নতুন পর্ব গড়ে তুলব। ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু ইমেল এসেছে, এই জন্যই বলছি আপনারা অংশগ্রহণ করতে পারেন প্রেতে। নিশ্চয় জানেন আপনাদের ঘটনাগুলো দিয়ে কিন্তু একটা আলাদা এপিসোডের আয়োজন করছি, অবশ্যই সেটা কোন এক মঙ্গলবারে আপনারা অবশ্যই শুনবেন। এবং একই সাথে অনেকগুলো ঘটনা থাকবে, সেই ঘটনার মধ্যে যদি আপনাদের ঘটনা খুঁজে পেতে চান তাহলে এক্ষুনি ঘটনা লিখে পাঠান preet.shadhinmusic@gmail.com। টিকে ইমেলে গিয়ে ঘটনা সেন্ড করে দিবেন, অবশ্যই ইউনিক হতে হবে স্টোরিটা, এবং বেশ লম্বা হলে তো আরো ভালো। এই তো আমরা আর দেরি করবো না, চলে যাব আমাদের সবার প্রিয় অবিনাশ মুখার্জির নতুন ঘটনায়। আজকের ঘটনাটি কথা দিচ্ছি ভয়ঙ্কর রকম সুন্দর লাগবে, ভয়ঙ্কর রকমের টুইস্টে ভরা একটা ভয়ঙ্কর ঘটনা। আশা করছি পুরোটা সময় আপনারা ভয়ঙ্কর রকমের এনজয় করবেন। চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায়। আমি আমার এই এক জীবনের সবচেয়ে বেশি ভয় পেয়েছি একটা মানুষকেই, আর সেটা হল আমার বাবা অজিত মুখার্জি। সেই অজিত মুখার্জির নামটাই যেন আমার কাছে একটা অভিশাপের মতো। তাকে নিয়ে যতটা ভাবি ততই আমার শরীর রীতিমতো হিম হয়ে আসে। লোকটা একই সাথে প্রচণ্ড ভয়ঙ্কর এবং একই সাথে অলৌকিক শক্তিধর একজন মানুষ। মনে হয় যে কোনো সময় আমাকে একেবারে নিঃশেষ করে দিবে। আপনি হয়তোবা ভাবছেন যে আমি কেন এত বেশি ভয় পাই আমার বাবাকে। আপনি হয়তো এটাও ভাবছেন যে এত আধ্যাত্মিক শক্তি নিয়ে চলা মানুষ তার নিজের বাবাকেই রীতিমতো ভয় পায় আর তার ভয় রীতিমতো কাবু হয়ে থাকে। তাই নয় কি? এই ভয় পাওয়ার একটা কারণ আছে অবশ্য। প্রথম কারণটা হল আমার বাবা অজিত মুখার্জি এমন একজন মানুষ যে কিনা সবার ধরাচার বাইরে থাকেন। আমি আজও জানি না সে কোথায় আছে, কেমন আছে, কিন্তু এটা খুব ভালো করে জানি এবং বুঝি যে সে এমন এক জায়গায় পৌঁছে গিয়েছে যেখান থেকে সে আজও আমাকে নিয়ন্ত্রণ করতে পারে এবং চাইলেই আমাকে গ্রাস করে ফেলতে পারে, এমনকি আমার মস্তিষ্কের চিন্তা ভাবনাকেও রীতিমতো সে পরিবর্তন করে দিতে পারে। জানি আপনি একটু অবাক হয়েছেন এই কথাটা শুনে যে আমার চিন্তাকে কিভাবে কেউ পরিবর্তন করতে পারে। তবে একটা ঘটনা বলি যা শুনে আপনি হয়তো হতভম্ব হয়ে যাবেন আর ভাববেন এটাও কি সম্ভব। তবে ঘটনায় যাওয়ার আগে আমি বলতে চাই, আপনাকে আমি অনেক বেশি শ্রদ্ধা করি। আপনার এত সুন্দর উপস্থাপনা আমি এর আগে কখনো কোথাও শুনিনি। দিন দিন আপনার উপস্থাপনা, আপনার অসাধারণ কণ্ঠস্বর যা ভগবান খুব সুন্দর এবং সুনিপুণ ভাবে সৃষ্টি করেছেন, বিশ্বাস করবেন কিনা জানি না, আপনার কণ্ঠ শুনলে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। এতটা ডার্ক এবং অদ্ভুত সুন্দর এক কণ্ঠস্বর আপনার। আপনাকে আবারও ধন্যবাদ এত সুন্দর ভাবে আমাকে এত এত মানুষের মাঝে উপস্থাপন করার জন্য। আমি আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা বলতে গেলে আজ থেকে দু বছর আগের ঘটনা। আমি অবসর সময় পেলে বাসার নিজে গিয়ে টুকটাক চা নাস্তা খাই আর বয়স্ক লোক পেলে টুকটাক খোশ গল্প করি। সেদিন বসে বসে আমি কফি খাচ্ছিলাম দোকানে, হঠাৎ দেখলাম একজন পোস্টমাস্টার সাইকেল চালিয়ে এসে চিঠি বিলি করছে। চিঠি বিলি করতে করতে সে আমার বাসার দরজার সামনে চলে এলো। আমি আর দেরি না করে আমার হাতের কফিটা দ্রুত শেষ করে চলে এলাম আমার বাসার দরজার সামনে। আর সামনে এসে আমি রীতিমতো হতভম্ব হয়ে যাই, এমনকি ভয় আমার শরীর রীতিমতো কাঁটা দিয়ে উঠেছিল। আমি দেখলাম পোস্টমাস্টারের পোশাক পরে একজন অঘরী বাবা দাঁড়িয়ে আছে। ওটা আর কেউ নয়, ওটা আমার বাবা অজিত মুখার্জি দাঁড়িয়ে আছে। আমার বাবা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি এটা দেখে রীতিমতো ভূত দেখার মতো চমকে যাই আর দুপা পিছিয়ে যাই। বাবা আমাকে দেখে তার বড় বড় দাঁত দেখিয়ে হাসছে আর বলছে, অবিনাশ, আমি এসে গেছি অবিনাশ। আমি আমার বাবাকে দেখে রীতিমতো চোখ বন্ধ করে ফেলি আর মন্ত্রপাঠ করতে থাকি। হঠাৎ চোখ বন্ধ অবস্থায় একটা স্পর্শ অনুভব করি আর সাথে সাথে আমি চিৎকার দিয়ে উঠি ভয়ে। আর সামনে চোখ মেলে তাকিয়ে দেখলাম পোস্টমাস্টার দাঁড়িয়ে আছে, খুব সাধারণ একজন পোস্টমাস্টার। আমাকে ধরে বলল, কি হয়েছে দাদা আপনার, আপনি আপনি এত ভয় পাচ্ছেন কেন বলুন তো? আপনি আপনি আমায় দেখে ভয় পাচ্ছেন নাকি কি হয়েছে আপনার? আপনি এমন করছেন কেন, ছটফট করছেন কেন? আমি পোস্টমাস্টার সুদীপ্ত। আমি পোস্টমাস্টারের দিকে তাকিয়ে বুঝতে পারলাম আসলে আমি ভেলকে দেখছিলাম, আমাকে ভেলকিটা দেখানো হয়েছে। আমি খুব ভালো করে বুঝতে পারছিলাম ভেলকিটা আমার বাবাই আমাকে দেখিয়েছে। আমি পোস্টমাস্টারের কাছ থেকে চিঠিটা নিলাম আর দেরি না করে সাথে সাথেই খামটা খুলে ফেললাম। দেখলাম ভেতরে বড় বড় করে লেখা, অবিনাশ মুখার্জি, আপনি অনেক অনেক ভালো কাজ করেছেন। কৌশিক ব্যানার্জির ওই ভয়ঙ্কর বাড়িটা আজ একেবারে অভিশাপ মুক্ত করে দিয়েছেন, যেখানে নেই কোনো প্রেত, নেই কোনো পিশাচ। অবিনাশ মুখার্জি, আপনার কাছে আকুল আবেদন, আমার ছেলে সৌমিকের অবস্থা খুব একটা ভালো নয় আর আমি অতি গরিব একজন মানুষ, আমি মুর্শিদাবাদের একজন বাসিন্দা। দাদা আপনার কাছে একটা অনুরোধ, আমার ছেলেকে একবার দেখে যাবেন। আমি অনেক অনেক ক্ষমা প্রার্থী যে আমি নিজে এসে আমার সমস্যার কথাটা আপনাকে বলতে পারছি না। আমার ছেলেটা শুধু একটাই, আমার ছেলেটা একটাই কথা, অবিনাশ মুখার্জি সবকিছু পারেন। আমার ছেলের কাছে তো আপনি ভগবানের মতো, দাদা, ওই শয়তানগুলো আমার ছেলেটাকে একেবারে গ্রাস করে ফেলেছে দাদা। প্লিজ অবিনাশ মুখার্জি চলে আসবেন, একবার তাকে দেখে যাবেন, আমাকে ফিরিয়ে দিবেন না। আমার বাসার ঠিকানা আমি দিয়ে দিচ্ছি, চলে আসবেন এই গরিবের বাসায়। আপনি আসলে আপনাকে আমি আমার ছেলেকে দেখাবো। আপনি এই অধমকে ফিরিয়ে দেবেন না দাদা। এরপর তিনি তার গ্রাম ও বাড়ির পুরো ডিটেল আমাকে দিয়ে দেন এবং ফোন নম্বরে দিয়েছেন। এরপর একদম শেষে লেখা, ইতি হরিলাল। আমি চিঠিটা পড়ে একটু অবাকই হলাম, কারণ কৌশিক ব্যানার্জির ঘটনার বিষয়টা এই লোকটা জানলো কিভাবে? কারণ কৌশিক ব্যানার্জি খুব ধনী একজন ব্যক্তি ছিলেন, আর তার ঘটনাটা কি, আর তার ঘটনাটিকে তার মানে সে আরো কিছু মানুষের সাথে শেয়ার করেছেন। কিন্তু কৌশিক এটা করবেই বা কেন? কারণ আমি তাকে বলে দিয়েছিলাম যে সে এসব প্রেত নিয়ে কাজ করি, আমি এইসব কাউকে জানাতে পারবে না। মূলত আমি কখনো চাই না যে আমার এই প্রেত নিয়ে গবেষণার বিষয়টা বিশ্বব্যাপী মানুষ জেনে যায়, কারণ এই প্রেত নিয়ে কাজ করাটা বা তাদের বশীকরণ করা আমার শখ, এটা আমার কোনো পেশা নয়। এটার বিনিময়ে আমি কোনো অর্থ উপার্জন করি না, কারণ পুরো ভারতবর্ষের মানুষ যদি আমার কথা জানতে পেরে যায় তাহলে অনেক মানুষ আমার কাছে আসা শুরু করবে। আর যদি একবার আমার বিরুদ্ধে গুজব ছড়িয়ে পড়ে তাহলে খ্যাতির বিড়ম্বনা আমাকে পোহাতেই হবে, যে আমি একদমই যাই না। আমি শুধু আমার মায়ের দেওয়া নিয়ম মেনে চলি। আমার মা বলেছিলেন, বাবা যত কিছু হয়ে যাক, কেউ যদি তোর কাছে সাহায্যের জন্য আসে কোনো দিন তাকে ফিরিয়ে দিবি না। এজন্যই আমি মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দেই। আমি এই কাজের বিনিময়ে কোনোদিন কোনো অর্থ চাই না, এমনকি কে অর্থ দিতে চাইলেও কখনোই নেইনি। কিন্তু প্রশ্ন হল, এই হরিলাল কিভাবে জানল আমার কথা, আর তার ছেলেটাই বা কিভাবে জান, আর তার ছেলেটাই বা কিভাবে চিনল আমাকে? যাই হোক, আমি বেশি দেরি করলাম না, চিঠিটা নিয়ে ধীরে ধীরে আমার বাসায় ঢুকলাম। ওয়াশরুমে গিয়ে একটু আমার চোখ মুখ একটু ভালো করে ধুয়ে ফ্রেশ হয়ে আমার আয়নাটার দিকে তাকাতেই ভয়ে আমার রীতিমতো শরীরটা হিম হয়ে এলো। আমি দেখলাম আয়নায় আমার চেহারাটা রীতিমতো বদলে গিয়ে অজিত মুখার্জির চেহারা হয়ে গিয়েছে, আর তার নাক মুখ দিয়ে রীতিমতো লাল লাল রক্ত বেরিয়ে আসছে। আমি রীতিমতো চমকে গিয়ে আমার মুখ চোখ নাক গাল স্পর্শ করতে লাগলাম। বোঝার চেষ্টা করলাম আমার নাক মুখ থেকে আসলে রক্ত আসছে। এরপর লক্ষ্য করলাম আসলে আমার নাক মুখ দিয়ে রক্ত আসছে। আমি বেসিনের দিকে তাকিয়ে রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। আমার রীতিমতো গায়ে কাঁটা দিয়ে উঠেছিল, হার্টবিট এতটাই দ্রুত হচ্ছিল যে মনে হচ্ছিল একটু পরে আমি হার্ট অ্যাটাক করে ফেলব। আমি দেখলাম আমার বেসিনের ফুটো দিয়ে একটা ছোট্ট মাথা বেরিয়ে আছে, সেটা আর কেউ নয় অজিত মুখার্জির মাথা। আর বেসিনের কল থেকে বেরিয়ে আসছে কালো কালো রক্ত, আর কালো কালো রক্তটা বেসিনের সেই কলের মুখ থেকে অজিত মুখার্জির মাথায় এসে পড়ছে, আর অজিত মুখার্জি খিল খিল করে হাসছে আমার দিকে চেয়ে। এই দৃশ্যটা দেখে রীতিমতো আমি কুকড়ে গিয়েছিলাম ভয়ে, এতটাই ভয় পেয়ে যায় যে রীতিমতো পিচ্ছিল খেয়ে মেঝেতে পড়ে যায়। এরপর আমার চোখ বন্ধ করে আমার মাকে ডাকতে থাকি আর মন্ত্র পাঠ করতে থাকি। আমার মা কেন যেন কোনোভাবেই আমার সাথে কানেক্ট করছিল না। আমি এরপর উচ্চ স্বরে মন্ত্র পাঠ করতে করতে উঠে দাঁড়াই, আর দেখি সবকিছু ঠিকঠাক আছে, বেসিন থেকে পানি বেরিয়ে আসছে, আর বেসিনের ফুটাতে কোনো রকম অজিত মুখার্জির মাথাও নেই। আমি একটু ভয় ভয়ে আমার চেহারাটা দেখলাম আয়নায়, দেখি আমারও প্যানিক হয়ে যায়। আমি দেখি অজিত মুখার্জি আমার পেছনে দাঁড়ানো, আমার ঠিক ঘাড়ের কাছে ফিস ফিস করে কিছু একটা বলছে। আমি এটা দেখে আর দেরি না করে দ্রুত পিছিয়ে যাই, আমার চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করি। এর বেশ কিছুক্ষণ পর মন্ত্র পাঠ করতে করতে বুঝতে পারলাম পেছনের অজিত মুখার্জি হাওয়ায় মিলিয়ে গেল। এই ঘটনার পর আমার এই প্রথমবারের মতো সন্দেহ হচ্ছিল একটা ব্যাপার নিয়ে, আর তা হচ্ছে আমার বাবা অজিত মুখার্জিকে তাহলে সত্যি সত্যি আমাকে নিয়ন্ত্রণ করছেন, সে আমাকে গ্রাস করতে চাইছেন? কারণ তার মতো এত শক্তিধর মানুষ চাইলে যে কোনো কিছু করতে পারে। এরপর রাতের দিকে আমি বসে বসে ভাবছিলাম যে এটা কি হলো আজ আমার সাথে, আমার বাবা বারবার কেন আমাকে দেখা দিচ্ছে এভাবে, সে কি চায় আমার কাছে, আমাকে ভয় বসে দেখাচ্ছে কেন, তার আসল মোটিভটা কি? আমি তার ক্ষতি করছি না তাহলে কেন করছি এমনটা? হঠাৎ করে আমার মাকে আমার মাথার ভেতরে অনুভব করলাম। আমি মাকে বললাম, মা কি হচ্ছে এসব বলতো, বাবা আমাকে এভাবে কি দেখাচ্ছে আর কি চায় সে আমার কাছে? মা বলল, অবিনাশ দেখ, তোর বাবা ধীরে ধীরে শক্তিশালী হয়ে পড়ছে। সে তোর মনকে এবং তোর মস্তিষ্ক দুটোকেই নিয়ন্ত্রণ করতে শিখে গেছে। তুই আজ যা যা দেখেছিস এটা তোর বাবা চেয়েছিল বলে তুই দেখেছিস। আমি বললাম, আমি ঠিক বুঝিনি, আমাকে বুঝিয়ে বলো। মা বলল, দেখ বাবা, তোর বাবা এখন এমন এক জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে কোন সাধারণ মানুষ, এমনকি সাধারণ কোন কালো জাদুকর, এমনকি কোন অঘরী বাবারাও পৌঁছাতে পারে না। প্রচন্ড শক্তিশালী হয়ে উঠেছে তোর বাবা। তোর বাবা চাইলেই তোকে পুত্রের মতো ব্যবহার করতে পারবে। ওর শক্তির কাছে আমি নিজেও পরাস্ত হয়ে পড়েছি ইদানিং। আমি তখন বললাম, মা আমার করণীয় কি এখন? মা বলল, আমার শেখানো মন্ত্র তুই যতদিন পড়বি ততদিন তোর বাবা এই অভিশাপ থেকে মুক্তি পাবে। আজ তোকে আরো একটি মন্ত্র শিখিয়ে দেব, এতে তুই সহজে ঘায়েল হবি না। তুই চাইলে এই মন্ত্র দিয়ে তোর বাবাকে দূরে সরিয়ে দিতে পারবি, কিন্তু ওকে বধ করাটা এত দ্রুত তোর পক্ষে সম্ভব হবে না, কিন্তু দূরে পাঠিয়ে দিতে পারবি। আমি বললাম, মা আমাকে এই নতুন মন্ত্র শিখিয়ে দাও মা। মা এরপর আমার মস্তিষ্কের ভেতরেই পুরোটা মন্ত্র শিখিয়ে দিলেন। এরপর প্রায় যখনই আমার বাবাকে দেখতাম ঠিক তখনই মায়ের দেয়া সেই নতুন মন্ত্রটা পড়তেই বাবা ধূপ করে হারিয়ে যেত। বুঝতে পারতাম সেই মন্ত্রটা আসলে খুব শক্তিশালী মন্ত্র, কিন্তু এইটা বুঝতে পারতাম যে আমার বাবা ধীরে ধীরে আমার ভেতরে প্রবেশ করবে খুব শীঘ্রই, আর এইটা যেদিন করতে সে সক্ষম হবে সেদিন আমাকে পুরোপুরিভাবে গ্রাস করে ফেলবে। যাই হোক, এই ঘটনার পাঁচ দিন পর আমি কোনো কারণে পুরনো কিছু চিঠি নিয়ে এবং কিছু সলভ করা কেস নিয়ে ঘাটাঘাটি করছিলাম এবং করতে করতে হঠাৎ করে হরিলালের দেওয়া চিঠিটা আমার নজরে এলো। আমি চিঠিটা আবারও পড়লাম এবং একটা কথা পড়তে আমার চোখটা ভিজে এলো, আমার ছেলের কাছে আপনি ভগবানের মতো। এই বাক্যটা পড়তে আমি মন স্থির করে ফেললাম যে আমি যাব মুর্শিদাবাদে এবং সেই শ্রমিক নামের ছেলেটাকে ঠিকই উদ্ধার করব তার ভয়াবহ অবস্থা থেকে। আমি আর দেরি না করে দ্রুত সবকিছু গোজগাছ করে নিলাম, সাথে কিছু জামা কাপড় সাথে করে নিয়ে নিলাম, কারণ বুঝতে পারছিলাম কমপক্ষে দুই থেকে তিন দিন সেখানে থাকতেই হবে আমাকে। যেহেতু মুর্শিদাবাদে যেতে হবে তার মানে বেশ বড় রাস্তা। পাঁচ ঘন্টার পর ট্রেনের টিকিটটা কেটে ফেললাম। এরপরে রাতে ট্রেনে রওনা দিলাম মুর্শিদাবাদের উদ্দেশ্যে। প্রায় আনুমানিক 10 বছর পর আমি ট্রেন জার্নি করছিলাম। আমি ট্রেনে উঠে এক ভদ্রলোকের পাশে বসলাম। ভদ্রলোকের বয়স আনুমানিক 40 ছুঁয়েছুঁয়ে হবে। বয়সের সামান্য একটা ছাপ চলে এসেছে তার চেহারায়। ট্রেনের এক অসাধারণ জিগিজিগি শব্দে আমার সারা শরীরটা রীতিমতো অবশ হয়ে আসছিল। আমি ধীরে ধীরে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ছিলাম, আর ঠিক তখনই দেখলাম একটা অদ্ভুত বিষয়। আমি লক্ষ্য করলাম আমার মাথাটা ধীরে ধীরে ব্যথা হওয়া শুরু হলো, আর মনে হলো আমি কিছু শুনতে পাচ্ছি না। আমি বেশ ভয় পেয়ে পাশের লোকটার দিকে তাকিয়ে রীতিমতো ভয় কুঁকড়ে গেলাম। দেখলাম মনে হচ্ছে তার বয়স 80 বছর হবে। কিছু মুহূর্ত আগে যে লোকটাকে দেখলাম, জোয়ান একটা মানুষ, সে কিভাবে এত তাড়াতাড়ি বুড়ো হয়ে গেল? আমি দেখলাম লোকটা আমার দিকে তাকালো, তার চোখ দিয়ে রীতিমতো রক্ত বেরিয়ে আসছে, তার চোখ সাদা হয়ে এসেছে, এবং লোকটা তার মাথা নাড়িয়ে নাড়িয়ে আমাকে দেখে অট্ট হাসি দিয়ে বলল, অবিনাশ তোর সময় কিন্তু ঘনিয়ে এসেছে। আর সাথে সাথে আমি দেখলাম লোকটার চেহারা বদলে আমার বাবার রূপ নিচ্ছে। আমি স্পষ্ট দেখলাম লোকটার মাথাটা একটা খোলসের মতো, যেটা ছিঁড়ে আমার বাবার চেহারা বেরিয়ে আসছে। আমার আর বোঝার বাকি রইল না, আমার বাবা আবারও আমাকে পজেস্ট করার সমস্ত চেষ্টা চালাচ্ছে। আমি ভয় ভয় আমার চোখটা বন্ধ করে ফেললাম, আর আমার মায়ের দেয়া নতুন মন্ত্রটা পাঠ করতে শুরু করলাম। কিন্তু কেন যেন আমার ব্রেনের ভেতরে একটা চাপা কষ্ট অনুভব করছিলাম। আমি স্পষ্ট বুঝতে পারছি আমার বাবা আমার চেতনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছে। আমি কোনোভাবেই মন্ত্রটা পাঠ করতে পারছি না। সামান্য একটুখানি মন্ত্র পড়তে সে আমারও ভুলভাল মন্ত্র শোনাচ্ছে। আমি বুঝতে পারলাম ধীরে ধীরে আমার বাবা আমার মস্তিষ্ককে গ্রাস করা শুরু করে দিয়েছে। আমি অনেক কষ্টে নিজের সর্বস্ব দিয়ে মন্ত্র পাঠ করে চোখ মেলে তাকাতেই বুঝতে পারলাম সবকিছুই ঠিকঠাক আছে। পাশের লোকটা ঘুমোচ্ছে, তার বয়স আমারও আগের মতোই 42 হয়ে গিয়েছে। আমি রীতিমতো হাঁপিয়ে উঠেছিলাম পুরো বিষয়টা দেখে। আমার এই জীবনে বহুবার আমার বাবাকে দেখেছি আমার স্বপ্নে, কিন্তু কোনোদিন ভাবিনি সে আমার মস্তিষ্ককে ধীরে ধীরে গ্রাস করা শুরু করবে বা নিয়ন্ত্রণ করা শুরু করবে। আমি প্রথমবারের মতো খুব চিন্তিত হয়ে পড়লাম, কারণ সে শুধু মস্তিষ্ক নয়, আমার চেতনাকে রীতিমতো ভুলিয়ে দিচ্ছিল, যেটা খুবই অশনী সংকেত আমার জন্য। আমি আমার বাবার থেকে যত দূরে পালাবার চেষ্টা করছি, ঠিক ততই আমার বাবা আমাকে কষ্ট দেওয়া শুরু করেছে। যাই হোক, আমি এরপর বেশ কয়েকবার মন্ত্রটা পাঠ করলাম এবং নিজের সারা শরীর বন্ধ করে দিলাম বার বার করে। কিন্তু ঠিক ওই সময় আমার মা কানে কানে ফিসফিস করে বলে উঠল, অবিনাশ, তোকে অনেক অনেক সাবধানে থাকতে হবে, অনেক বেশি সাবধানে থাকতে হবে এখন থেকে। তোর বাবা তোকে বধ করার চেষ্টায় আছে, তবে তোকে ও মেরে ফেলবে না কখনো, এটা ও করবে না। আমি যা বুঝতে পারছি, তোকে বসে আনতে চেষ্টা চালাচ্ছে, কারণ তোর ভিতরে এমন এক শক্তি আছে যা যদি তোর বাবা পেয়ে যায় তাহলে সে সর্বশক্তির আধার হয়ে যাবে। সমস্ত প্রেত জাতি ওর কাছে তখন একেবারে বধ হয়ে যাবে, সবাইকে ও নিয়ন্ত্রণ করতে পারবে। তাই তোকে বেশি সাবধানে থাকতে হবে অবিনাশ, অনেক বেশি সাবধানে থাকতে হবে। আমি বললাম, জি অবশ্যই মা, আমি ওভাবেই চলবো সবসময়। এরপর আমি ঘুমিয়ে পড়ি, সকালে ঘুম ভেঙে দেখি আমি মুর্শিদাবাদে পৌঁছে গেছি। এরপর আমি আর দেরি না করে খুব দ্রুত রওনা হয়ে গেলাম হরিলালের বাড়ির উদ্দেশ্যে। আমি খুব ভালোভাবে বুঝতে পারছিলাম এতটাও সহজ হবে না এই হরিলাল ছেলের বিষয়টা সলভ করাটা, এই কেসটা আমাকে ভুগবে। যাই হোক, এরপর আমি অনেকক্ষণ খোঁজাখুঁজি করতে লাগলাম, অতঃপর তার চিঠিতে দেয়া সে ঠিকানায় পৌঁছেই গেলাম। তখন সকাল 10টার কাছাকাছি হবে। হরিলালের বাসার সামনে এসে আমার মনটা কেমন যেন খারাপ হয়ে গিয়েছিল। হরিলাল মূলত বাসায় ছিলেন না তখন। আমি বাসায় এসে দরজায় একটু ধাক্কা দিলাম, টিনের দরজা, একটু ধাক্কা দিতে জোরে চিল্লিয়ে বললাম, হরিলাল চাচা কোথায় আছে বলতে পারেন? ভেতরে কেউ আছেন? ভেতর থেকে একজন ভদ্রমহিলা বেরিয়ে আসলেন আর বললেন, দাদা, হরিলাল তো বাড়িতে নেই, দোকানে গিয়েছে, আপনি কে? আমি বললাম, আমি অবিনাশ, অবিনাশ মুখার্জি, কলকাতা শহর থেকে এসেছি হরিলালের খোঁজে। আমাকে মহিলাটি হতভম্বসী চেহারা নিয়ে বলল, দাদা আপনি এসেছেন? আমি কি ভুল দেখছি না তো দাদা, আপনি সত্যি এসেছেন? আমি বললাম, জি, আমি হরিলালের ছেলে সৌমিককে দেখতে এসেছিলাম। মহিলা বললেন, দাদা ভগবানের কৃপা, দাদা আপনি এসেছেন, ভেতরে আসুন, জলদি আসুন। আমি বললাম, না না না, আমি উঠোনেই বসবো, হরিলাল আসুক, এর পরে একসাথে ভেতরে যাওয়া যাবে। এর পরপরই মনে হলো বন্য কয়েকটা শিয়াল সে বাড়ির ভেতর থেকে শব্দ করছে। আমি রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছিলাম এটা শুনে। আমি শব্দ শুনে বললাম, এইটা কিসের শব্দ? বইনাটা দেখলাম একটু মন খারাপ করে এপাশ ওপাশ তাকালো আর কথাটা একটু অ্যাভয়েড করে দিয়ে বললেন, দাদা আপনি বসুন, আমি একটা চেয়ার নিয়ে আসছি। অতঃপর মহিলাটা চেয়ার নিয়ে এলেন এবং আমি বসে একটু বিশ্রাম নিয়েছিলাম। এমন সময় লক্ষ্য করলাম অদ্ভুত একটা বিষয়। আমি লক্ষ্য করলাম ওই বাসার জানালাটা আপনি আপনি খুলে গেল। সেই জানালাটা গ্রিল ধরে বসে আছে একটা ছেলে, বরণে স্যান্ডো গেঞ্জি পরা, আমাকে বারবার দৃষ্টি দিচ্ছে। আমি লক্ষ্য করলাম ধীরে ধীরে তার চোখ সাদা হয়ে গেল, আর ঠিক তার বাম ঘাড়ের পাশ থেকে একটা কালো ছায়া মূর্তি বেরিয়ে এলো, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার দৃষ্টিতে দেখে বোঝা যাচ্ছে সে খুব বেশি শক্তিশালী কোন প্রেত। এই প্রেতকে শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি। ছেলেটার দিকে দৃষ্টি দিতেই হঠাৎ করে শব্দ পেলাম দরজা খোলার। টিনের দরজা খুলে এক বয়স্ক ভদ্রলোক ভেতরে ঢুকলো, হাতে একটা সাদা ব্যাগ দিয়ে। ভদ্রলোকের সমস্ত চুল পেকে গেছে, সামান্য কিছু চুল কালো আছে, বেশ শুকনো শরীর তার। মনে হচ্ছে ভেতরে কঙ্কালগুলো বেরিয়ে আসছে, চোখের নিচে রীতিমতো কালি জমে গিয়েছে, মনে হচ্ছে অনেকে দিন সে ঘুমায় না। আমাকে দেখেই বলল, জি বাবা, কাকে চাই, কে হ্যাঁ আপনি? আমি বললাম, আমি অবিনাশ, কলকাতা থেকে এসেছি হরিলাল চাচার খোঁজে। লোকটা রীতিমতো আকাশ থেকে পড়ল, বলল, দাদা তুমি এসেছো? আমি স্বপ্ন দেখছি না তো, আপনি এসেছেন সত্যি? হে ভগবান, আমি এটা সত্যি দেখছি। আমি বললাম, আপনি চিন্তা করবেন না, আমি এসেছি। লোকটা রীতিমতো আমাকে দেখে ছটফট করতে লাগলো, তিনি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না যে এটা সত্যি আমি কিনা, রীতিমতো কান্না করে দিয়েছে সে। অতঃপর আমি বললাম, হরিদা আপনি শান্ত হোক, আমি চলে এসেছি, আপনি একদম ভাববেন না, আপনার সমস্যাটা আমি সলভ করেই দিব দাদা, আপনি একদম শান্ত হয়ে বসুন তো, এখানে বসুন। লোকটা রীতিমতো তাড়াহুড়ো করে তার স্ত্রীকে ডাকলো, রিমা, হ্যাঁ রিমা, কোথায় তুমি? মহিলা ঘর থেকে বেরিয়ে এলেন। এরপর হরিলাল বলল, একটু চা নাস্তার ব্যবস্থা করো, অবিনাশ দা এসছে, আমাদের উপরে ভগবানের কৃপা করেছে। আমি বললাম, আহা হরিদা, আপনি এত চিন্তা করবেন না, একটু শান্ত হন না। হরিলাল তখন বলল, আপনি ভেতরে আসুন, এই গরিবের বাড়িতে আপনি পা রেখেছেন, আমি রীতিমতো ধন্য হয়ে গেছি দাদা, আপনি আসুন, ভেতরে আসুন। আমি হরিলালের পিছু পিছু রুমে ঢুকলাম, আর ঠিক তখনই আমার সারা শরীর হিম হয়ে এলো। আমি বুঝতে পারলাম আমি এবার কোন একটা বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছি, ভয়ঙ্কর কোনো কিছু ঘটতে পারে যে কোনো সময়, আর এই ঘরে যে প্রেতগুলো আছে সেটা প্রচন্ড শক্তিশালী। আমি লক্ষ্য করলাম পুরো রুম ভর্তি কমপক্ষে 10টারও বেশি কালো কালো ছায়া মূর্তি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, যদিও এই বিষয়টা একমাত্র আমি দেখতে পাচ্ছি, আশেপাশে কোনো মানুষ দেখতে পাবে না। আমি রীতিমতো তখন ঘাড়ের বাম পাশটা ব্যথা হওয়া শুরু করে দিয়েছে, কেউ যদি ঘাড়ের উপরে উঠে বসে তখন যেমন ঘাড়টা ভারী হয়ে আসবে ঠিক তেমনই ব্যথা করছিল, মনে হচ্ছিল কি আমার ঘাড়ের উপরে চেপে বসছে। আমার মাথাটা কিছুটা চক্কর দিয়ে উঠল, এরপর আমি নিজেকে একটু সামাল দিয়ে রুমে ঢুকলাম। এরপর হরিলাল তার রুমের ফ্যানটা চালিয়ে দিলেন, এরপর আমি তার বিছানার পাশে রাখা চেয়ারটাতে বসলাম। আসলে একটা গরিব মানুষ যেভাবে থাকে, এক থেকে দু রুমের একটা কুড়ে ঘর, ঠিক সেরকম দেখলাম। হরিলাল তার স্ত্রীকে বলল, এই শুনছো, আজকে কিন্তু মুরগি রান্না করবে, আর অবিনাশ মুখার্জির জন্য চা বানিয়ে আনো। আমি হরিলালকে বললাম, দেখুন দাদা, আমি আসলে অনেক দূর থেকে এসেছি নিশ্চয় জানেন, তাই নাস্তা খাবার এসব করে দেরি করবেন না, আপনি আমাকে যতটা পারুন দ্রুত সব ঘটনা বলবেন, আমি শুধু দুদিনের জন্য এসেছি, এরপর আমাকে চলে যেতে হবে, আবারও আমি চাই এই দুদিনের মধ্যে বিষয়টা সলভ করে চলে যাব। হরিলাল একটু চুপ করে থেকে বলল, বেশ তো, তবে তাই হবে। আমি বললাম, জি সেটাই সবচেয়ে উত্তম হবে, আপনি একদম গোড়া থেকে বলবেন, এতে আমার ঘটনাটা বুঝতে সুবিধা হবে এবং সেই সলভ করতে এবং কেসটা সলভ করতেও সুবিধা হবে। হরিলাল বলল, আমি খুব সিগারেট খেতে পছন্দ করি, আপনার কোনো সমস্যা নেই তো? আমি বললাম, কোনো সমস্যা নেই। হরিলাল একটা সিগারেট ধরাতে ধরাতে বলল, দেখুন ঘটনাটা আজ থেকে 6 মাস আগের ঘটনা, ঘটনাটা বলার আগে ছোট্ট করে বলতে চাই, আমার ছেলে সৌমিক, সৌমিকের কোনো বন্ধু ছিল না তেমন, ছিল ছিল না বললে ভুল হবে, দু একজন ছিল, কিন্তু খুব বেশি ক্লোজ ফ্রেন্ড যাকে বলি আমরা, কাছের বন্ধু তেমন কিন্তু ওর বন্ধু ছিল না, ও একা একাই থাকতো বলতে গেলে। আমি আমার চায়ের দোকানের সময় দিতে গিয়ে আমার ছেলেটাকে খুব একটা সময় দিতে পারতাম না, আমার স্ত্রী তো সারাদিন তার বাসার কাজ নিয়ে ব্যস্ত, তার পক্ষে আমার ছেলেকে সময় দেওয়াটা একেবারেই সম্ভব ছিল না। সে যখন কলেজে যেত তখন থেকেই পাড়ার বকাটে ছেলেদের সাথে তোর সখ্যতাটা বেড়ে যায়। যাই হোক, সময় যেতে থাকে, আমার ছেলেটাও কেমন যেন একটু আনমোনা হয়ে যেতে থাকে। ওর বয়স যখন 18 বছর তখন হঠাৎ আমার সন্ধ্যা রাতে হঠাৎ করে বলে যে ওর শরীরটা খারাপ লাগছে, মানে শরীরটা ভার ভার লাগছে, ওর বলে জ্বর এসেছে। আমি ভাবলাম হয়তো বা স্বাভাবিক কোনো জ্বর বাতলা লাগতেই পারে, যেহেতু ঋতু পরিবর্তন হচ্ছে সেটা হতেই পারে, এটাকে তেমন একটা পাত্তা দিলাম না, দুটো জ্বরের ট্যাবলেট খাইয়ে দিলাম। এরপর সে 7 দিন আর কিছুই হয়নি, সবকিছুই নর্মাল চলছিল। 10ম দিনে আমার ছেলেটাকে দেখলাম ও রীতিমতো ঘর থেকে বের হচ্ছে না। আমি ওই দিন দোকানে ছিলাম, জানতামও না বিষয়টা, বাসায় ফিরে রাত 10টায় এবং ফিরে ওর মায়ের কাছ থেকে জানতে পারি যে আমার ছেলে সৌমিক নাকি সারা দিন রুমের ভেতরে নিজেকে বন্দি করে রেখেছে, না কিছু খেয়েছে, না সে কিছু পান করেছে, না কারোর সাথে কথা বলেছে সে। আমি তড়ি হড়ি করে রুমের দরজা রীতিমতো কড়া আনি, চিৎকার করতে থাকি, কোনো সাড়া শব্দ নেই। এরপর আমি এবং আমার পাড়ার কিছু ছেলে পেলে মিলে ধাক্কা দিতে থাকি এবং ঘরের দরজাটা ভেঙে ফেলি। দরজাটা ভেঙেই আমি রীতিমতো হতভম্ব হয়ে তাকিয়েছিলাম, যা দেখলাম তা দেখার জন্য আমি কেন কেউ প্রস্তুত ছিল না। আমরা সবাই দেখলাম আমার ছেলের শ্রমিক বসে আছে গুটি সুটি মরে বাসার ঘরের এক কোণে বসে আছে, তার হাতে রক্ত, তার চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, ওর জামাটা বিভিন্ন জায়গায় রীতিমতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ছিঁড়ে গিয়েছে। সে আমার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল, তার চোখ রীতিমতো লাল হয়ে গিয়েছে, তার পুরো মুখমণ্ডলে রীতিমতো রক্তের ছাপ, আর সে তার আঙ্গুলটা চুষে চুষে কি যেন খাচ্ছে, একই সাথে তার মুখ দিয়ে রীতিমতো রক্ত চুয়ে চুয়ে পড়ছে। এরপর যা দেখলাম সেটা দেখে আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম। আমরা সবাই একসাথে দেখলাম আমার ছেলের ডান পাশে একটা আঙ্গুলের অংশ, কাটা অংশ পড়ে আছে। আমি রীতিমতো তড়ি হুড়ি করে আমার ছেলের কাছে গিয়ে তার মুখ থেকে আঙ্গুলটা বের করে আনি, আর ঠিক তখনই বুঝতে পারি আমার ছেলের সৌমিক তার নিজের আঙ্গুলটা খেয়ে ফেলেছে। আর সেটারই বাকি অংশ মেঝেতে পড়ে আছে এবং সে রক্ত চুষে চুষে খাচ্ছে। তার মুখ থেকে তখনও করমর শব্দ হচ্ছে, বোঝাই যাচ্ছে আঙ্গুলের যে হাড়টি থাকে না সেটা সে চাবিয়ে চাবিয়ে খাচ্ছে। আমার শ্রমিকের কাছে গিয়ে ওকে তুলতে যাব, ঠিক তখনই আমার দিকে তাকিয়ে শ্রমিক খিলখিল করে হেসে উঠল আর একটা বিকট চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলল। এরপর আমি সাথে সাথে শ্রমিককে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিই। লক্ষ্য করলাম সারা শরীর রীতিমতো রক্তে ভিজে গেছে। এই ঘটনার পর রীতিমতো পাড়ার সব লোক বাড়িতে চলে এলো, আর গ্রামের ঘটনা তো জানেনি, একবার যদি ঘটে সবাই চলে আসে। সবাই রীতিমতো ভিড় করেছিল আমার ছেলেকে এক নজর দেখার জন্য। এমন সময় আমার ছেলে শ্রমিকের বন্ধু সন্দীপ এসেছিল। ওকে আমি লক্ষ্য করলাম খুব ভীত সন্ত্রস্ত হয়ে তাকাচ্ছে বারবার। লক্ষ্য করলাম ধীরে ধীরে কলেজের অনেকগুলো ছেলেগুলোও চলে আসলো একই অবস্থা দেখতে, এমনকি ওদের স্যার ম্যাডামরা রীতিমতো চলে এসেছিল ওই দিন আমাদের বাসায়। এরপর আর দেরি না করে দ্রুত পাশের এলাকার ডক্টর নিয়ে এলাম। এরপর সেই ডক্টর আঙ্গুলটা ব্যান্ডেজ করে দিয়ে চলে গেল আর কিছু মেডিসিন দিয়ে গেল। পাড়ার একটা ক্লিনিকে দুই দিন শ্রমিককে রেখে দিলাম, ওর ব্যথার একটা উপশম হলে ওকে নিয়ে আবার বাড়িতে ফিরে আসি। সেদিনকার বিষয়টা আজ ভাবলে রীতিমতো গায়ে কাঁটা দিয়ে উঠছে। হরিলাল এবার একটু থামলেন এবং আবারও পানি খেলেন। আমি বললাম যদি কিছু না মনে করেন আমি কি একটা সিগারেট ধরাতে পারি? হরিলাল বলল জি নিশ্চয়ই। আমি ধরালাম আমার সিগারেটটা। কেন জানো নিজেকে প্রথমবারের মতো একটু ভারাক্রান্ত মনে হচ্ছিল। হঠাৎ করে দেখলাম হরিলালের স্ত্রী চলে এসেছে চা কলা এরপর বিস্কুট সবকিছু নিয়ে। হরিলাল বলে উঠল এই নিন দাদা চা পান করুন, এরপর আবার ঘটনায় যাচ্ছি। আমি চা হাতে নিলাম, একটা চুমুক দিয়ে সিগারেটের টান দিলাম আর হরিলাল বলা শুরু করল। এই ঘটনার পর আমরা সবাই বেশ চিন্তিত হয়ে পড়ি, ডাক্তারের কাছে যাই। ডাক্তার তাকে দেখে বলে সবকিছু ঠিক আছে। এরপর এলাকার নাম করা মানসিক ডাক্তারের কাছে নিয়ে যায় ওকে। সে আমার ছেলের ব্রেন পরীক্ষা করে। আমি আমার জমানো কিছু টাকা দিয়ে সে হসপিটালে তাকে ভর্তিও করিয়েছিলাম, ওর ব্রেনের সিটি স্ক্যান করায়, কিন্তু রিপোর্ট সবকিছু নরমাল আসে। এরপর সেই ডক্টর আমার ছেলেকে কিছু ঘুমের মেডিসিন দিয়ে চলে যান এবং আমি আমার ছেলেকে রোজ ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিতাম। দিনের পর দিন এভাবে চলে যেতে থাকি, কিন্তু সমস্যার আর সমাধান হয় না, বরং সমস্যাটা বাড়তেই থাকে। সেদিন শ্রমিক একদম স্বাভাবিক ছিল, আমরা সবাই ডেকে ভেবেছিলাম বোধ হয় সুস্থ হয়ে উঠবে এবার, কিন্তু ভাগ্য যদি খারাপ হয় কি আর করার। ওই রাতে আমি আর আমার ছেলে খাওয়া দাওয়া শেষ করে গল্প করছিলাম ঘরে বসেই। হঠাৎ করে লক্ষ্য করলাম আমার ছেলের চোখ ঘোলা হয়ে আসলো। আমি বললাম বাবা তুমি ঠিক আছো তো নাকি? আমার ছেলে চুপ করে রইল আর লক্ষ্য করলাম তার চোখটা ক্রমশ ঘোলা হয়ে আসছে, বেশি বেশি ঘোলা হয়ে আসছে। আর দেখলাম আমার ছেলের চোখ রীতিমতো রক্ত বর্ণ ধারণ করল। আমি দৌড়ে গিয়ে ডাক্তার ডাকার জন্য রুম থেকে বের হলাম, কিন্তু ডাক্তারের ফোনে কল দিতেও কোনো লাভ হলো না, ডাক্তার ফোনটা ধরল না। এদিকে রাত হয়ে গিয়েছে, এত রাতে কিভাবে বের হব? এরপর আবারও ফিরে আসলাম ঘরে এবং ঘরে ঢুকে যা দেখলাম তা দেখে আমি নিজেকে ধরে রাখতে পারি নাই। এতটুকু বলেই রীতিমতো হরিলাল নার্ভাস ফিল করছিল, হাঁসফাঁস করতে লাগলো। আমি বললাম হরি বাবু পানি পান করুন ভালো লাগবে। হরিলাল আবারও পানি গিলে ফেললেন আর বললেন আমি আসলে এগুলো বিষয়ে ভাবলে আজও ভয় আমার শরীর কাঁপাকাঁপি করে, আমাকে ক্ষমা করবেন অবিনাশ দা। আমি বললাম ছি ছি এসব কি বলছেন, এমনটা মোটেই না, আপনি বলুন। হরিলাল বাবু বলা শুরু করলেন আমি আমার ছেলের ঘরে গিয়ে দেখলাম আমার ছেলের শ্রমিকের সারা শরীরের জামা কাপড় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তার শরীর থেকে রীতিমতো চামড়া ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, ভেতরে সাদা সাদা মাংস দেখা যাচ্ছে সেখান থেকে। আর একই সাথে লক্ষ্য করলাম তাই কোনো এক অদৃশ্য শক্তি দেয়ালের সাথে বেঁধে রেখেছে, কমপক্ষে মাটি থেকে তিন হাত উপরে সে দেয়ালের সাথে আটকে আছে। আরো ভালো করে লক্ষ্য করলাম তার শরীর রীতিমতো কুচকুচে কালো হয়ে গিয়েছে, শরীরের সেরা অপসংগ বোঝা যাচ্ছিল আর সেই শরীর দিয়ে রীতিমতো রক্ত বেরিয়ে আসছে, বিভৎস এক দৃশ্য। আমি ঘরে প্রবেশ করাতেই শ্রমিক আমার দিকে রক্ত লাল চোখে তাকালো আর ভয়ঙ্কর ভাবে ওই মুখটা হা করে চিৎকার করে বলল বাবা বাবা আমাকে বাঁচাও বাবা, ভয় করছে আমার, বাবা ও আমাকে মেরে ফেলবে, বাবা আমাকে বাঁচাও। এই বলে শ্রমিক খুব বড় করে চিৎকার করছিল আর কান্না করছিল। আমি শ্রমিকের কাছে আসতেই লক্ষ্য করলাম শ্রমিকের শরীরটা দেয়াল থেকে জোরে নিচে পড়ে গেল আর সে জ্ঞান হারিয়ে ফেলল। লক্ষ্য করলাম আমার ছেলের মুখ থেকে তখন রক্ত বেরিয়ে পড়ছে। এরপর লক্ষ্য করলাম পুরো রুমটা ধীরে ধীরে কালো ধোঁয়ায় ভরে গেল, আর একটা কালো কালো ছায়া দেখতে পেলাম। আর মুহূর্তেই আবার সেই ছায়াটা মিলিয়ে গেল। এই প্রথমবার বুঝলাম কোন অশরীরই আমার ছেলের উপর ভর করেছে, আর এটা খুব ভালোভাবেই টের পেয়ে গিয়েছিলাম ওই সময়। এরপর কোনোভাবে রাতটা পার করে দিলাম। ভোর হতেই আমি দেখলাম আমার ছেলে আমাকে বলছে, কি ব্যাপার বাবা, তুমি তো চিন্তিত কেন, কি হয়েছে? আমি রীতিমতো অবাক হয়ে গেলাম তার কথা শুনে মনে হচ্ছিল সে কিচ্ছু হয়নি। এটা খুব ভালোভাবে বুঝতে পারছিলাম যে সে ছেলেটাকে একেবারে কাবু করে ফেলেছে, আর এটাও বুঝতে পারছিলাম সবকিছু করছে ওই অশরীরটাই। এরপর আমি এক তান্ত্রিকের কাছে নিয়ে যাই আমার ছেলেকে। তান্ত্রিক আমার ছেলেকে দেখে বলে, তোর ছেলের উপর কালো জাদু করা হয়েছে, তোর ছেলেকে প্রেত গ্রাস করে ফেলছে, গ্রাস, এর থেকে নিস্তার তুই পাবি না। আমি তান্ত্রিকের কথা শুনে রীতিমতো খাও মাও করে কাঁদতে থাকি, ভেঙে পড়ে রীতিমতো। এরপর আমার দিন কাটতে থাকে ধীরে ধীরে দুর্বিষহ হয়ে ওঠে আমার দিন। আমার ছেলেটার শরীর দিন দিন ঘামতে শুরু করেছে, শুকিয়ে যেতে থাকে। হঠাৎ করেই ওর ঘর থেকে একটা আওয়াজ শুনতে পায়। আমার ছেলে কার সাথে যেন কথা বলছে, ধীরে ধীরে কার সাথে যেন কথা বলছে, আর বলছে, আমাকে ছেড়ে দেন প্লিজ, আমি এসব কষ্ট নিতে পারছি না। আমি ঘরে আসাতে আমার ছেলে আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর রক্ত বর্ণ ধারণ করে। এরপর তার মুখ বিশাল আকৃতির হা হয়ে যায় এবং সেই মুখ দিয়ে রীতিমতো রক্ত বেরিয়ে আসে। এরপর আমি দেখি বিশাল আকৃতির একটা মাকড়সা তার মুখ থেকে বেরিয়ে আসছে। মাকড়সার সারা শরীর রীতিমতো সাদা সাদা কাঁটায় ভরা। মাকড়সাটা আমার ছেলের মুখ থেকে বেরিয়ে আসার সাথে সাথে আমার ছেলে জ্ঞান হারিয়ে পড়ে যায়। আমি দেখলাম সে মাকড়সাটা ধীরে ধীরে দেয়ালের চারদিকে চক্রাকারে বেশ কয়েকবার ঘুরল। এমন সময় লক্ষ্য করলাম সারা ঘর ভয়ঙ্কর রকম গরম হয়ে গিয়েছে, মনে হচ্ছে পুরো ঘরে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। এরপর হঠাৎই জানালা দিয়ে বেরিয়ে গেল সে মাকড়সাটা, আর সাথে সাথে রুমটা আবারও হালকা হয়ে এলো। হঠাৎই যেন জ্ঞান ফিরে পেল শ্রমিক, আর বলে উঠল, আব্বা আমাকে বাঁচা, আমাকে মেরে ফেলছে আকর্ষটা, আব্বা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল, আমার অনেক কষ্ট হচ্ছে বাবা, আমাকে তিলে তিলে মেরে ফেলতে চাইছে ওটা। আমি আমার ছেলের কান্না দেখে ওকে জড়িয়ে ধরে ফেলি আর বলি, বাবা কিচ্ছু হবে না, তুই ভয় পাস নি, আমি আছি তো তোর সাথে, আমি বেঁচে থাকতে তোর কিচ্ছু হতে দেব না আমি। এতটুকু বলতেই বুঝতে পারি আমার ছেলের কণ্ঠটা ভয়ঙ্কর রাক্ষসের মতো হয়ে গিয়েছে। ভয়ঙ্কর এক কণ্ঠে বলে উঠল, তুই আমাকে বাঁচাবি। এই বলে রীতিমতো আমাকে ধাক্কা দিল আমার ছেলে। এত বেশি জোরে ধাক্কাটা খেয়েছিলাম যে 10 হাত দূরে গিয়ে পড়লাম আমি। এরপর আমি লক্ষ্য করলাম শ্রমিক তার নিজের ঘাড় নিজেই মোটকে দিল, এবং আমি লক্ষ্য করলাম তার চোখ রীতিমতো রক্ত বর্ণ হয়ে গিয়েছে, মুখ দিয়ে লালা ঝরছে, ভয়ঙ্কর রাক্ষসের মতো হয়ে গিয়েছে তার চেহারাটা। এরপর দেখলাম আমার ছেলের শরীর কেউ একজন নিয়ন্ত্রণ করছে, শরীরটাকে নিয়ে একবার রুমের চারিদিকে ওয়ালে বাড়ি মারছে। তার শরীরটা রীতিমতো ঝাঁকি কাচ্ছে আর বারবার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, আর একই সাথে আমার ছেলে কান্না করছে আর বলছে, বাবা বাঁচাও, আমাকে মেরে ফেলছে বাবা। আমি আমার জীবনে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কোনোদিন সম্মুখীন হইনি, বিশ্বাস করবেন কিনা জানি না, এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মনে পড়লে আজও আমি ঘেমে উঠি। আমার এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর আমি সিদ্ধান্ত নিই যে আমার ছেলেকে একটা রুমের ভিতরে শিকল দিয়ে আটকে রাখতে হবে, তা না হলে ও অন্যের ক্ষতি করবে এবং নিজেরও ক্ষতি করবে এবং নিজেকে মেরেই ফেলবে সে। এরপর আমরা 6 জন মিলে তাকে ঘরের ভেতরে শিকল দিয়ে আটকে রাখি, তার খাওয়া দাওয়া দরজার ফাঁক দিয়ে দিয়ে দিই, সে খেয়ে ফেলে। কিন্তু রাক্ষসটা আমার ছেলেটাকে আজও ছেড়ে যায়নি। এতটুকু বলেই পাশের ঘর থেকে আবার বন্য পশুর মতো আওয়াজ ভেসে আসলো, মনে হচ্ছিল ঘরের ভেতরে তাণ্ডব লীলা শুরু হয়ে গিয়েছে। আমি দেখলাম হরিলাল দাদা ওই ঘরে ঢুকলো এবং 5 মিনিট পর খুব দ্রুত বেরিয়ে এলো এবং ক্লান্ত একটা শরীর নিয়ে বেরিয়ে এলো, আর আমার দিকে তাকিয়ে বললেন, যাই হোক আমার ছেলের জন্য অনেক অনেক তান্ত্রিক দেখিয়েছিলাম কিন্তু কেউ কিছু করতে পারেনি, এমনকি আজও আমি জানি না এই অবস্থা হলো কিভাবে আর কি বা করলো এই জাদুটা। এরপর অনেকগুলো সময় পার হয়ে যায় এবং খোঁজ মেলে আপনার খোঁজ পায় একজন বয়স্ক লোকের মাধ্যমে, নাম বলবো না ক্ষমা করবেন, আমার হাতে টাকা পয়সা ছিল না আপনার বাসায় যাওয়ার, না আপনার বাসায় গিয়ে ঘটনাটা বলতাম বা আপনাকে নিয়ে আসতাম। এখন আপনার কাছে আমার একটাই আবদার, আপনি যদি আমার ছেলেকে কোনোভাবে উপকার করতে পারেন। বলতে বলতে আবার কেঁদে ফেললেন হরিলাল বাবু। আমি বললাম, আমি বিষয়টা দেখছি, আপনি ভাবেন না, আপনি ভয় পাবেন না, আপনি আমায় কিছু প্রশ্নের উত্তর দিবেন, ঠিক আছে? হরিলাল বললেন, ঠিক আছে। আমি বললাম, প্রশ্ন এক, আপনার ছেলের কি কোনো সময় প্রেমের সম্পর্কে জড়িয়েছে? হরিলাল বাবু বলে উঠলেন, না দাদা। আমি বললাম, প্রশ্ন নম্বর দুই, আপনার ছেলে যখন প্রথমবার আক্রান্ত হল, যেদিন তার আঙ্গুল কাটা দেখলেন, ওই দিন যে ছেলেটা এসেছিল সন্দীপ, সে কি আপনার ছেলের কলেজের বন্ধু? হরিলাল বাবু বললেন, জি দাদা, কিন্তু ছেলেটা খুব ভালো, এবারেরই ছেলে। আমি বললাম, প্রশ্ন তিন, আপনি কি ছেলেটাকে ডাকতে পারেন? আমি তার সাথে কথা বলতে চাই। হরিলাল বাবু একটু চুপ করে থেকে বললেন, অবশ্যই দাদা, আমি আজই সন্ধ্যায় ওকে আসতে বলবো। আমি বললাম, শেষ প্রশ্ন, আপনার ছেলের মুখ থেকে যখন মাকড়সাটা বেরিয়ে এসেছিল, তখন সে একটা কথা বলেছিল, আর তা হলো, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে বাবা। এই কথাটা যখন বলল, তখন আপনি তাকে জিজ্ঞেস করেননি যে কেন এমনটা বলল সে? হরিলাল বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন দাদা, আমি তো একবারও আমার ছেলেকে এমন প্রশ্ন করি নাই, সে এমনটা কেন বলল আসলেই তো? আমি বললাম, ঠিক আছে, তবে হরিলাল বাবু আজ সারাদিন আপনার বাসার আশেপাশে অবজার্ভ করব, আমি আগামীকাল রাতে আপনার কাজটা করব, আর তখন আপনার ছেলের সমস্যার সমাধানের ব্যবস্থা করবো। হরিলাল বাবু রীতিমতো ভয় আবারও কেঁদে দিলেন, বললেন, প্লিজ দাদা, আমাকে কিন্তু ফিরিয়ে দিবেন না, প্লিজ। আমি বললাম, আরে দাদা, আপনি ভয় পাবেন না, আমাকে একটা থাকার জায়গা করে দিন না, এই রাতটা কাটিয়ে দিতে পারলে হয়, না হলেই চলবে। হরিলাল বাবু বললেন, নিশ্চয়ই দাদা, আমার পাশের ঘরে একটা রুম খালি আছে, আপনি আজ রাতটা ওখানে কাটিয়ে দিতে পারবেন। আমি বললাম, বেশ তো, সেখানে নিয়ে চলুন। হরিলাল বাবু বললেন, ঠিক আছে, চলুন। এই বলে আমি উঠে পড়লাম চেয়ার থেকে, একটু একটু করে ড্রয়িং রুম থেকে বেরিয়ে যাচ্ছি, একটু একটু করে রুম থেকে বেরিয়ে যাচ্ছি। হঠাৎ চোখ গেল সমীকের ঘরের জানালার দিকে, ভারী হয়ে এলো চারিদিকটা, সবকিছু যেন ধীরে ধীরে চলতে লাগলো। আমি স্পষ্ট দেখলাম সমীকের ঘরের জানালাটার শিকটা ধরে ডাকিয়ে আছে আমার দিকে, তার একটা আঙ্গুল নেই, আর তার চোখ রীতিমতো সাদা হয়ে গিয়েছে, আর ঠিক পাশেই বামন আকৃতির একটা ছায়া দাঁড়িয়ে আছে। আমি আরো একটু ভালো করে দেখলাম কি একজন ছায়া মূর্তি আমাকে হাত নেড়ে নেড়ে ডাকছে। আমি একের দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে, দেখে বুঝতে পারছিলাম ধীরে ধীরে সে আমাকে গ্রাস করার চেষ্টা করবে, কিন্তু আমার সাথে থাকা সে মঞ্চের কারণে সে পেরে উঠছে না, যেন ধীরে ধীরে সে নিজেই দুর্বল হয়ে পড়ছে। আমি যথারীতি হরিলালের দেখানো সেই রুমে গিয়ে বসি। হরিলাল বাবুর বাসার আশেপাশটা খুব ভালো করে চেক করছিলাম, আমার মোশন ডিটেক্টরটা দিয়ে লক্ষ্য করলাম কোথাও কিছু ধরা পড়ে কিনা, কিন্তু যা বুঝলাম কোথাও কিচ্ছু নেই। বুঝে গেলাম যে রাত ছাড়া এটা ডিটেক্ট করা যাবে না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, রাতের দিকে বাসার চারিপাশটা খুব ভালো মতো দেখতে হবে এবং সেই গাছটাকেও। এরপর একটা সময় সন্ধ্যা নেমে এলো, আমি শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম, হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। আমি দরজা খুলে দিলাম, দেখলাম হরিলাল বাবু দাঁড়িয়ে আছেন, তার পাশে 18-19 বছরের একজন যুবক দাঁড়িয়ে আছে। দাদা, এই হলো সন্দীপ, যার কথা বলেছিলাম আপনাকে। সন্দীপ আমাকে দেখে বলল, আদাব স্যার। আমি বললাম, আদাব, এসো ভিতরে এসো। হরিলাল বাবু ঘরে ঢুকে আমাকে আর সন্দীপকে বসিয়ে দিয়ে বললেন, দাদা আমি তাহলে চলি, আমার দোকানে যেতে হবে, আপনারা কথা বলুন। আমি বললাম, ঠিক আছে, আপনি আসুন। হরিলাল বাবু চলে যাওয়ার পর সন্দীপ একটু ভয় নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, সে তাকে দেখে মনে হচ্ছে সে অনেক কিছু জানে এবং কিছু একটা গোপন করার চেষ্টা করছে, এবং সে আমাকে দেখে ভয় পেয়ে গিয়েছে। আমি সন্দীপকে একটু হালকা করে বললাম, বাবা সন্দীপ, তুমি কিসে পড়ো এখন? সন্দীপ মিনমিন করে বলে উঠল, স্যার কলেজে প্রথম বর্ষ ছাত্র আমি। আমি বললাম, আচ্ছা বাবা, তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি একদম ঠিক ঠিক উত্তর দেবে, ঠিক আছে? সন্দীপ বলল, জি স্যার। আমি বললাম, আচ্ছা আচ্ছা সন্দীপ, তোমার সাথে সৌমিকের পরিচয় কত বছরের? সন্দীপ বলল, 4 বছরের পরিচয় স্যার, আমরা স্কুল জীবন থেকে বন্ধু। আমি বললাম, সৌমিকের কারোর সাথে কি প্রেমের সম্পর্ক ছিল? আমি বললাম, সৌমিকের কি কারোর সাথে প্রেমের সম্পর্ক ছিল? সন্দীপ বলল, জি না স্যার, একেবারেই না, ও মেয়ে দেখলে রীতিমতো ভয় পালাতো, এতটাই লাজুক ছিল। আমি বললাম, আচ্ছা সন্দীপ, আমাকে একটু বলো তো, সৌমিকের কি এমন কিছু জানতো বা করতো যা কিছু তুমি পছন্দ করতে না? সন্দীপ বলল, জি স্যার, ও প্রায় সময় ভূত প্রেত নিয়ে অনেক গবেষণা করতো, যেটা আমাদের ভালো লাগতো না। ও বলতো, ও বলে ভূত দেখবে, প্রেতদের দেখতে চায়, আর এটাই বোধ হয়। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ বলো বলো, এরপরে কি? সন্দীপ রীতিমতো ভয় পেয়ে গেল, বলল, কিছু না স্যার, আমি আমি বলতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। আমি বললাম, দেখো সন্দীপ, তুমি আমাকে কিছু আজ লুকাবে না। তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমার বন্ধুর অবস্থা ভালো নয়, এভাবে আর কিছুদিন চললে ও মারাও যেতে পারে যে কোনো সময়। সন্দীপ কাঁদো কাঁদো গলায় বলল, জি স্যার জানি। আমি বললাম, তুমি তোমার বন্ধুকে ভালোবাসো না? 4 বছরের বন্ধুত্ব তোমাদের, তোমার বন্ধুর দিকে তাকিয়ে হলো সত্যটা তুমি খুলে বলবে, এতে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে ভগবান চাইলে। আর আমি এসেছি ওর সমস্যাটা দূর করতে, আমি কলকাতা থেকে মুর্শিদাবাদ এসেছি, 260 কিলো পদ। বাবা তুমি আমাকে হতাশ করবে না, পুরো ঘটনাটা খুলে বলবে যত কিছু জানো। সন্দীপ বলল, ঠিক আছে স্যার, আমি আজ বলবো। আমি বললাম, একদম আগা থেকে গোড়া পর্যন্ত সব বলবে, কিচ্ছু বাকি রাখবে না, ঠিক আছে? এতে আমার বুঝতে সুবিধা হবে এবং কেসটা সলভ করাটা সুবিধা হবে। সন্দীপ বলল, ঠিক আছে স্যার। সন্দীপ এরপর বলা শুরু করল, স্যার 4 বছর আগে যখন শ্রমিকের সাথে আমার পরিচয়টা হয়েছিল, সেদিন থেকে লক্ষ্য করতাম শ্রমিক খুব চাপা প্রকৃতির একটা ছেলে, কারোর সাথে দু একটা কথার বেশি বলতো না, কথা বললে সে দু একটার বেশি উত্তর দিত না। দিন যেতে থাকে ওর সাথে আমার ধীরে ধীরে বন্ধুত্বটাও গাঢ় হতে থাকে। ওর কথার ভেতরে সবসময় একটা বিষয় লক্ষ্য করতাম যে ও কিছু ইন্টারেস্টিং একটা কিছু করতে চায়, যেটা আর কেউ করতে পারবে না বা যেটা সচরাচর মানুষ করতে পারে না, এমন কিছু সে করতে চায়। ধীরে ধীরে স্কুল লাইফ শেষ হয়ে যায়, প্রায় সময় আমি আর শ্রমিক ওর বাসাতেই আড্ডা দিতাম। আসলে আমার বাসাটা ওর বাসা থেকে কাছেই ছিল। এমনই একদিন শ্রমিক আমাকে এক রাতে বলে, দোস্ত চল কনজিউরিং মুভিটা দেখি। আমরা দুজন মিলে ওই রাতেই কনজিউরিং নামের সেই ভূতের সিনেমাটি ফোন দিয়ে দেখে ফেলি, আর সেই দেখাটাই বোধহয় জীবনের সবচেয়ে বড় ভয়াবহ অধ্যায় ডেকে এনেছিল। ওই সিনেমা দেখার পর থেকে রীতিমতো ওর নেশা হয়ে গেল ভূতের প্রতি, ভূতের সিনেমার প্রতি একটা অন্যরকম নেশা হয়ে গিয়েছিল। এত বেশি ভূত ভূত কর, সারাদিন ক্লাসে এসে শুধু ভূতের ঘটনা বলতে শুরু করত, আর বলতো, দোস্ত আমি ভূতের সাথে কথা বলতে চাই, আমি সচক্ষে ভূত দেখতে চাই। আমি বললাম, এই সময় তোর মাথাটা কি একেবারে খারাপ হয়ে গিয়েছে, তুই কি বলছিস এসব? ও হাসতো আর বলতো, দোস্ত আমি এমন কিছু জানি যা তোরা রীতিমতো জানিস না, এবং জানলে রীতিমতো অবাক হয়ে যাবি। আমি বললাম, কি জানিস তুই? সমীপ বলল, প্রেত বশীকরণ, আমি প্রেত ডাকবো, প্রেতদের সাথে কথা বলবো আমি। আমি সমীপকে তখন বলি, কি শুরু করেছিস সমীপ, তোর প্রেত নিয়ে এসব উন্মাদের মতো হয়ে গেলি কেন, কি হয়েছে তোর হঠাৎ করে? এরপর শ্রমিক আমাকে তার ফোন থেকে কিছু ভিডিও দেখালো, যেখানে একটা বইয়ের কথা উল্লেখ করা আছে আর একটা বোর্ডের কথা উল্লেখ করা আছে, আর ওই বোর্ডটা দিয়ে মূলত প্রেত ডাকা হয়, উইজা বোর্ড বলে এটাকে। আমি এসব ওর ফোনের মধ্যে দেখে রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছিলাম, এটা কিভাবে সম্ভব, এই ছেলেটা তো এত দ্রুত পাগলের মতো হয়ে যাওয়ার প্রশ্নই উঠে না। আমি আরো ভালোভাবে ফোনের ভেতরে দেখতে লাগলাম যে আর কি কি আছে। দেখলাম কম করে হলো 30টা ভিডিও ডাউনলোড করা আছে, যেখানে দেখাচ্ছে কিভাবে প্রেত ঢাকা হয় এবং কিভাবে উইজা বোর্ডের ইউজ করতে হয়। আমি বললাম, শ্রমিক আমার না ভয় করছে, তুই এসব কি করছিস আমার জানা নেই, তুই এসব থেকে বিরত থাক, আমার মনে হচ্ছে না জিনিসটা ভালো হবে, আমার মন সায় দিচ্ছে না। শ্রমিক বলল, দোস্ত আমার এটা করতেই হবে, না হলে আমি পাগল হয়ে যাব, আমি প্রেত ডাকবই, আমি দেখতে চাই তারা কেমন হয়, কি হয় আসলে ওই প্রেত ডাকলে। আমি বললাম, শ্রমিক পাগল হইস না বন্ধু, এটা ঠিক হবে না, বললাম আগে থেকে বলে দিচ্ছি এটা খুব খারাপ হবে। এরপর শ্রমিকের সাথে আমার বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়, অতঃপর ও আমাকে অনেক অনেক রিকোয়েস্ট করে যে একবার সে ভিডিওগুলো সত্যতা সে যাচাই করবে, এরপর আজীবনের জন্য সে এসব ছেড়ে দেবে। আমাকে অনেকবার রিকোয়েস্ট করার পর আমি রাজি হয়ে যাই। এরপর শ্রমিক যা বললো আমি রীতিমতো শুনে হতভম্ব হয়ে যাই। ও বলল, আমি প্রেত ডাকার কাজটা পুরোপুরি একটা পরিত্যক্ত শ্মশানে গিয়ে করতে চাই, এতে দ্রুত কাজের সফলতা আসবে, কারণ পরিত্যক্ত শ্মশান মানে প্রেতদের বসবাস, আর ওখানে গিয়ে যদি সেই বোর্ডটাতে কাজে লাগাতে পারি তাহলে প্রেত তো আসবেই, প্রেতের বাস শুদ্ধ আসবে, তবেই খুব দ্রুত সফলতা আসবে, আমি তাদের সাথে কথা বলতে পারবো। আমি বললাম, তোর মাথা ঠিক আছে, কি বলছিস এসব, আমরা সবাই একসাথে মরবো নাকি, অসম্ভব, এটা হইতে পারে না। সমীর বলল, দোস্ত বললাম তো কিছু হবে না, আমি শুধুমাত্র একবার ওদের দেখতে চাই, ওদের সাথে কথা বলতে চাই, আর কিছু না। এর পরদিন রাতে ওই বোর্ডটা নিয়ে শ্রমিক আমার বাসায় উপস্থিত হলো। দেখলাম বোর্ডটা প্রথমবারের মতো, আমি রীতিমতো স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। অনেক বছর পুরনো মরিচা পড়া একটা উইজা বোর্ড, দেখে বোঝা যাচ্ছে যে এই বোর্ডটা বহু বছর ধরে ব্যবহার করা হয়েছে। একটা স্বাভাবিক উইজা বোর্ড যেমন হয় ঠিক তেমনই, কিন্তু বেশ বড় বড় আকৃতির, এ থেকে জেড পর্যন্ত এবং এক থেকে দশ পর্যন্ত সবকিছুই লেখা আছে, ঠিক যেভাবে লেখা থাকে একটা উইজা বোর্ডে, এবং একটা চাকতির মতো আছে যেটা নিয়ে আসলে খেলাটা করতে হয়। কিন্তু খুব আবছা আবছা দেখা যাচ্ছে সবকিছু, বোঝাই যাচ্ছে না ঠিকঠাক মতো লেখাগুলো। আমি বললাম, এই সেই উইজা বোর্ড যেটা দিয়ে তুই প্রেত ডাকবি, তাই না? সৈম বলল, আগে হ্যাঁ একদম ঠিক বলেছিস। আচ্ছা শোন, এই বোর্ডটা তুই আপাতত তোর বাসায় রেখে দে, আমার বাসায় রাখলে সমস্যা আছে, আব্বা তো কেমন তুই জানিস, তাই না? সব দেরি করিস না, এটা তুই রেখে দে, আমি কালকে এসে নিয়ে যাব। আমি বললাম, ঠিক আছে সমস্যা নেই। এই বলে উইজা বোর্ডটা রেখে দিলাম আমার বিছানার নিচে। শ্রমিক চলে গেল বাসা থেকে। আমি ওই রাতে তেমন কিছু একটা পাত্তা দিলাম না ওই বোর্ডটা নিয়ে। কিন্তু এর পর দিন একটা অদ্ভুত ঘটনা ঘটলো আমার সাথে, যে আমি আজও ভাবলে হতভম্ব হয়ে যায়। আমি ঘুমিয়েছিলাম, আমার বিছানার নিচে উইজা বোর্ডটা লুকিয়ে রেখেছি। আমি হঠাৎ করে স্পষ্ট অনুভব করলাম আমার পেছনে আমার বিছানার নিচে খটখট করে শব্দ হচ্ছে। আমি দ্রুত ঘুম থেকে লাফিয়ে রীতিমতো উঠে যাই, বিছানার নিচে তাকিয়ে দেখি কেউ নেই, উইজা বোর্ডটা পড়ে আছে। এরপর আমি আবারও ঘুমিয়ে পড়ি, ভাবি যে হয়তো আমার মনের ভুল, যেহেতু বেশি চিন্তা করছি তাই হয়তো বা এমনটা হচ্ছে। যাই হোক, এরপর আমি আবারও ঘুমিয়ে পড়ি। তারপর ঠিক দশ মিনিটের মধ্যে আমার নাকে একটা পোড়া গন্ধ আসে, আমি দ্রুত চোখ খুলে ফেলি, একদম অন্ধকার দেখছিলাম তখন চোখে, এক বিন্দু আলোর কোন উৎস নেই আশেপাশে। আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম যে আমার শরীর থেকে আমি বেরিয়ে এসেছি, আমি বুঝতে পারছিলাম যে আমার শরীরটা নেই, আমি একদম হালকা হয়ে গিয়েছি, শরীরের ভিতরে কোনো রক্ত নেই, মনে হচ্ছিল আমার আত্মা বেরিয়ে এসেছে আমার শরীর থেকে, আমার হাওয়ায় আমি হাওয়ায় ভাসছি, আর মনে হচ্ছে চারিদিকটা বিকট একটা চিৎকার হচ্ছে, মনে হচ্ছে অনেক নারী কণ্ঠ হাসছে একসাথে এবং চিৎকার দিয়ে হাসছে। হঠাৎ করে লক্ষ্য করলাম আবছা আবছা আলো আসছে চারিদিক থেকে, এবং সে আলোতে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, আমি দেখলাম আমি হাওয়ায় ভাসছি, উপরে বাড়ির টিন ভেদ করে দেখতে পাচ্ছি আকাশ, এবং আকাশে কিছু মেঘ জ্বলেছে। আমি রীতিমতো স্তম্ভিত হয়ে গেলাম। আমি নিচের দিকে তাকিয়ে দেখলাম আমার শরীরটা বিছানার উপরে শুয়ে আছে, আমি রীতিমতো হাওয়ায় ভাসছি, আমি রীতিমতো ভয় কাঁপছিলাম, কিন্তু ভয়ের অনুভূতিটা কেমন যেন ভোঁতা হয়ে আসছিল, ভয়টাকেও রীতিমতো আমি ঠিকঠাক মতো অনুভব করতে পারছিলাম না, মনে হচ্ছিল কি আমাকে ধীরে ধীরে টেনে উপরের দিকে নিয়ে যাচ্ছে। আমি অনুভব করতে পারলাম আমার হাত পা মুখ কিছুই নেই, আমি শুধুমাত্র একটা চেতনা আর কিছুই নই। আমি রীতিমতো প্যানিক হয়ে যাচ্ছিলাম, কিন্তু প্যানিকটাও আমি ঠিকঠাক মতো অনুভব করতে পারছিলাম না, কারণ এটা তো আমার চেতনা। এদিকে ভয়ঙ্কর আওয়াজটা ধীরে ধীরে গাঢ় হওয়া শুরু করেছে। আমি লক্ষ্য করলাম খুব জোরে কেউ আমার চেতনাটাকে চেপে ধরে নিচের দিকে নামিয়ে দিল এবং শরীরের ভেতরে প্রবেশ করিয়ে দিল, আর ঠিক তখনই আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে রীতিমতো বিশ্বাস করতে পারছিলাম না যে এটা সত্য নাকি স্বপ্ন। এরপর প্রায় দশ মিনিট পার হয়ে যাওয়ার পর আমি ঘরের লাইট জ্বালিয়ে দিই, পানি পান করি এবং লক্ষ্য করি ভোর হয়ে এসেছে। আমি আর তখন ঘুমাই না, কারণ আমার কাছে মনে হচ্ছিল ঘুমালে হয়তো বা অদ্ভুত কিছু ঘটে যাবে আমার সাথে। এরপর দিন শ্রমিকের কাছে সমস্ত ঘটনা খুলে বলি ওই রাতে। ও রীতিমতো আমার কথা শুনে আনন্দে জ্বলে উঠেছিল আর বলল, তার মানে উইজা বোর্ডটা কাজ করবে? আমি বললাম, কাজ করবে মানে? শ্রমিক বলল, দে উইজা বোর্ডটা আমাকে দে, আজ রাত ঠিক বারোটায় যাচ্ছি তাহলে সেই শ্মশানে, ঠিক আছে? এরপর আসল খেলা হবে, আর যেহেতু তোর সাথে এগুলো ঘটেছে, এগুলো এই উইজা বোর্ডের কারণেই ঘটেছে। আমি ভয় ভয় বললাম, দোস্ত আমার কাছে না ভাল লাগছে না ব্যাপারটা, আমার মনে হচ্ছে খারাপ কিছু ঘটে যেতে পারে এখানে। সৈম বলল, হা তুই বেশি বুঝিস না তো, বোর্ডটা দে আমাকে। আমি উইজা বোর্ডটা দিলাম তাকে, ও সাথে সাথে একটা বস্তার মধ্যে ঢুকিয়ে নাচতে নাচতে চলে গেল। এরপর দুপুর গড়িয়ে আসলো এবং দুপুর গড়িয়ে একটা সময় সন্ধ্যা, এবং সন্ধ্যা থেকে এক সময় রাত, সেই রাতটা ছিল অমাবস্যার রাত। এতটুকু বলেই সন্দীপ চুপ করে গেল আর ঘাম ছিল বারবার। আমি বললাম, একটু পানি গিলে ফেলো ভালো লাগবে। সন্দীপ পানির জগটা থেকে রীতিমতো পানি গিলল। আমি বললাম, এবার বলো কি হয়েছিল এরপর। সন্দীপ আবারও বলা শুরু করল, এরপর অমাবস্যার রাতে আমি শ্রমিক আর মানুষ যখন ওই শ্মশানের উদ্দেশ্যে রওনা দিলাম একটা জঙ্গলের ভেতর দিয়ে, তখন আমরা ধীরে ধীরে এগুচ্ছিলাম। আমি লক্ষ্য করলাম আমরা তিনজন হাত, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আমার পেছন থেকে আসছিল কমপক্ষে দশ থেকে বারো জন মানুষ একসাথে হাইটে হেঁটে আসছিল। আমি বিষয়টা টের পেয়ে পেছন থেকে তাকিয়ে দেখলাম কেউ নেই। আমি শ্রমিককে বললাম, শ্রমিক পেছন থেকে কোনো আওয়াজ পাচ্ছিস? শ্রমিক বলল, না কোথায় আওয়াজ, কোন আওয়াজ তো শুনতে পাচ্ছি না। মানুষ বলল, আমি শুনেছি মনে হচ্ছে দুজন আরো বেশ পিছ পিছ থেকে আসছে। আমি বললাম, দুজন নয় দশ থেকে বারো জন হাঁটছিল পিছ থেকে। আমি আর মানুষ রীতিমতো চুপ হয়ে গেলাম এটা শুনে। সুমি বলল, আরে তোরা একটু বেশি ভীতু বুঝলি, আসছিস একটা শ্মশানের দিকে, এরকম ঘটনা ঘটবেই, এটা স্বাভাবিক তাই না? আর এটার জন্যই তো এসেছি আমরা, আজকে আমাদের সাথে অনেক কিছু ঘটতে পারে, তবে তোকে যা যা মন্ত্র বলেছি তোরা কিন্তু পড়ে নিস, না হলে কিন্তু বিপদে পড়বি। শরীরটা বন্ধ করে ফেলতে হবে এবং পিছনে তাকানো যাবে না, না হলে কিন্তু প্রেতগুলো আমাদেরকে আক্রমণ করে ফেলতে পারে। আমি বললাম, হ্যাঁ সমস্ত মন্ত্র পাঠ করা শেষ হয়ে গেছে, তারপর মনে হচ্ছে খারাপ কিছু ঘটবেই আজকে রাতে। সুমিত বলল, আরে চিন্তা করিস না, কিছু হবে না, আমি আছি তো। এরপর আমি আর মানুষ খুব একটা কথা না বাড়িয়ে ধীরে ধীরে এগিয়ে চলি শ্মশানের উদ্দেশ্যে। শ্মশান যখন একটু কাছাকাছি চলে এসেছে, ঠিক তখনই অদ্ভুত একটা আওয়াজ শুনতে পেলাম। শুনতে পেলাম অনেকগুলো মানুষ ফিস ফিস করে কথা বলছে, আর অনেক কথা বলছে, হাজার হাজার মানুষ একসাথে কথা বললে যেমন একটা শব্দ শোনায় ঠিক তেমন। আমি আবার মানুষকে বললাম, মানুষ তুমি কিছু শুনতে পাচ্ছ? মানুষ বলল, হ্যাঁ শুনতে পাচ্ছি, ফিস ফিস আওয়াজ। সুমি বলল, কোথায়? আমি তো কোনো আওয়াজ শুনছি না, তোরা কি হয়েছে বুঝলাম না, তোর ভুলভাল শুনছিস বুঝলি, এখন তো পেয়েছি ডাকিনি, আসবে কোথা থেকে? আমি আর মানুষ রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। আমরা দুজনই সবকিছু শুনছি, কিন্তু কেন সৌমিক শুনছে না? আমার কাছে কেন যেন মনে হচ্ছিল উইজা বোর্ডটা সৌমিকের হাতে আসছে, এই জন্য কি তার সাথে এমন হচ্ছে? হতেই পারে। যাই হোক, অনেক হাঁটাহাঁটির পর অতপর আমরা পৌঁছে গেলাম শ্মশানের ঠিক ভেতরে। পোড়া পোড়া গন্ধে রীতিমতো নাকটা জানা করছিল, চারিদিকে রীতিমতো ঘুট ঘুটে অন্ধকার, শেয়ালের আওয়াজ শোনা যাচ্ছে চারিদিকে, আর ঝিঝি পোকার ডাক চারিদিক থেকে আসছিল। এত অন্ধকার যে আমরা কাউকে রীতিমতো দেখতে পাচ্ছিলাম না। আমি আর দেরি না করে আমার হাতে টর্চ লাইটটা মেলে ধরলাম, আর ঠিক তখনই দেখলাম দুটো সাদা কাপড়ে মোড়ানো লাশ মাটিতে পড়ে আছে। আমি আর মানুষ রীতিমতো ভয় কেঁপে উঠি আর বলি, হে ভগবান, এই বলে চিল্লিয়ে উঠি। সৌমিক তখন আমার কাছে এসে বলল, এই কি হয়েছে, তোরা ভয় পাচ্ছিস কেন, কি এমন দেখেছিস, দেখি আমিও দেখবো। আমি বললাম, তাই দেখতে পাচ্ছিস না, সামনে লাশ, দুটো লাশ পড়ে আছে। সৌমিক রীতিমতো আমাদেরকে অবাক করে দিয়ে বলল, কোথায় লাশ, কি বলছিস এসব, আমি তো কোন লাশ দেখছি না, আর এখানে লাশ আসবে কোথা থেকে, এর তো পরিত্যক্ত শ্মশান। আমি আর মানুষ রীতিমতো মুখ চাওয়াচাই করতে শুরু করলাম, সৌমিক কেন কোনো কিছু অনুভব করছে না, অদ্ভুত ব্যাপার। এরপর সৌমিক বেশ কিছুক্ষণ লাইট মেরে আশেপাশে তাকালো, আমরাও লক্ষ্য করলাম যে সেই লাশটাকে আর দেখা যাচ্ছে না, এবং আমরা লক্ষ্য করলাম মানুষ অনেকক্ষণ ধরে পুরো শ্মশানটা চারিদিকটা ঘুরে 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 অতপর একদম মাঝামাঝিতে একটা চাদর পাতল সে, এবং সে চাদর পেতে বলল, এই জায়গাতে বসে আসলে কাজটা করতে হবে, চলে আয় এখানে গোল করে বসে পড়। আমরা সেই চাদরের উপর ভয় ভয় নিয়ে বসে পড়লাম। সৌমিক এবার উইজা বোর্ডটা মেরে ধরলো মাঝখানে, আর ঠিক তখনই বুঝতে পারলাম খুব ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছি আমরা সবাই। সৌমিক এরপর আমাদের দুজনকে আবারও নিয়মটা শিখিয়ে দিল, কিভাবে ডাকতে হবে প্রেতদেরকে আর কি কি মন্ত্র পড়তে হবে সব বলে দিল। আমরা মনে মনে সমস্ত মন্ত্র পাঠ করা শুরু করলাম। এরপর সবাই যার যার চোখ বন্ধ করে উইজা বোর্ডের সাথে থাকা চাকতিটাকে আঙ্গুল দিয়ে চেপে ধরলাম, আর সৌমিকের দেওয়ার নিয়ম অনুযায়ী প্রেত দেখা শুরু করলাম। প্রায় 10 মিনিট পর আমরা কিছুই বুঝি নাই, প্রায় 10 মিনিট কেটে গেল আমরা কিছুই বুঝলাম না, মনে হচ্ছিল আশেপাশে কিছুই নেই। কিন্তু একটু পর যা ঘটেছিল তা ভাবলে আজও আমার শরীরে লোম দাঁড়িয়ে যায়। স্যার এখনো আমার লোমটা দাঁড়িয়ে আছে দেখুন। এরপর আমরা মোটামুটি 20 মিনিটের মতো একটানা প্রেত ডাকছিলাম, হঠাৎ করে অনুভব করলাম কেউ আমার কানের কাছে এসে ফিস ফিস করলো, আর খুব গরম একটা বাতাসে ছিয়ে গেল চারিদিকটা। হঠাৎ করে বুঝতে পারলাম আমার সারা শরীর রীতিমতো ঘেমে উঠেছে গরমে। আমি মানুষ আর শ্রমিক তখনও প্রেত দেখে চলেছি। আমি এরপর অনুভব করলাম কেউ আমাকে নখ দিয়ে একটা আঁচড় দিল পিঠের পিছনে, আর ঠিক তখনই আমি চোখ মেলে তাকায় পিছন ফিরে তাকাবো। একসাথে মনে হলো সৌমিকের কথা, সে বলেছিল পিছন ফিরে তাকানো যাবে না। আমি ভয় ভয় আমারও প্রেত ডাকতে শুরু করলাম। এমন সময় লক্ষ্য করলাম হঠাৎ করেই আকাশে বিদ্যুৎ চমকালো, মনে হচ্ছে চারিদিকে ঝড় উঠে যাচ্ছে, এক তাণ্ডব লীলা চলছে চারিদিকে, চারিদিক খ্যাঁক খ্যাঁক করে আওয়াজ হচ্ছে। আমি চোখ মেলতে দেখলাম অজস্র ভয়ঙ্কর দানবীয় আকারের অবয়ব সামনে তাকিয়ে আছে আমার দিকে, এবং এক দৃষ্টিতে তাকিয়ে তারা হাসাহাসি করছে আমাকে দেখে, খুব বিচ্ছুপ করে হাসছে। এরপর আমি ভয় রীতিমতো আটকে উঠি আর প্রেত ডাকা বন্ধ করে দিই। দেখলাম প্রেতগুলোর আওয়াজ ধীরে ধীরে আরো বেড়ে উঠেছে। আমার দেখা দেখি মানুষ আর সমুকে এবার প্রেত ডাকা বন্ধ করল, মানুষের চোখ বন্ধ ছিল, ও চোখ খুলেই বলল, সন্দীপ আমি না চোখে দেখতে পাচ্ছি না কিছু, আমার এমন কেন লাগছে, আমি কি অন্ধ হয়ে গেছি? আমি দ্রুত দেরি না করে হাতে টর্চটা জ্বালিয়ে দিলাম। এরপর মানুষকে বললাম, লাইন চালিয়ে দিচ্ছি, এবার দেখতে পারবি। মানুষ বলল, আমি কিছু দেখতে পাচ্ছি না, হে ভগবান আমার কি হলো, আমি কি অন্ধ হয়ে গেছি? এই বলে মানুষ রীতিমতো ভয়ে দৌড়ে মাটিতে আবার লুটিয়ে পড়ল। আমি রীতিমতো ভয়ে ওকে আমারও ধরে ধরে চাদরের উপরে বসিয়ে দিলাম। আমি মানুষকে বুঝাচ্ছি, ভয় কাটাবার চেষ্টা করছি, আর ঠিক তখনই দেখলাম সমীক চুপচাপ করে চোখ বন্ধ করে বসে আছে। এরপর হুট করে ওর চোখটা খুলল। আমি যা দেখলাম তা দেখে রীতিমতো আমার সারা শরীর হিম হয়ে এসেছিল। টর্চের হালকা হালকা আলোয় দেখলাম মানুষ তাকালো, কিন্তু তার চোখের মনিটা রীতিমতো অদৃশ্য হয়ে গেল, পুরোপুরি সাদা হয়ে গিয়েছে। আর ওর শরীরের পেছনে কালো অসংখ্য ছায়া মূর্তি ঘোরাঘুরি করছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে প্রেতটা ওর ভেতরে প্রবেশ করেছে। আমি মন্ত্র পাঠ করছি, কোনো লাভ হচ্ছে না। আমি এটা দেখে রীতিমতো ভয় চুষে গিয়েছিলাম, কি করব বুঝে উঠতে পারছিলাম না। এদিকে মানুষ কাঁদছে, রীতিমতো ভয়ঙ্কর ভাবে কাঁদছে, কারণ ওর ধারণাও অন্ধ হয়ে গিয়েছে। সমীক হঠাৎ করে আমাকে আরো বেশি অবাক করে দিয়ে এবং ভয় পাইয়ে দিয়ে ভারী একটা কণ্ঠে বলে উঠল,
আমাকে দেখে খুব ভালো করেছিস তোরা, এই দিনটারই অপেক্ষায় ছিলাম। আমি আজ আমি নতুন শরীর পেয়েছি, তোদের খুব ধীরে ধীরে শেষ করব, খুব ধীরে 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 শেষ করব। তোদের ভয়ঙ্কর রাত শুরু হলো কেবল, তোদের কালো রাত তো শুরু হলো। আজ থেকে এই শ্রমিকের ভেতরেই আমার বসবাস হবে।
আমি এটা দেখে রীতিমতো মানুষকে নিয়ে দৌড়তে এসে শ্মশান থেকে। এদিকে লক্ষ্য করলাম আমার পিছু পিছু শ্রমিক দৌড়ে দৌড়ে আসছে আমাকে শেষ করে দেবে বলে। আমি কতক্ষণ দৌড়েছি আমি জানি না। এদিকে মানুষকে নিয়ে দৌড়াতে আমার খুব কষ্ট হচ্ছিল, তাই নিজের জান রক্ষার্থে মাঝপথে রেখে আসি আমি মানুষকে এবং আমি আমার বাসায় ফিরে আসি। পিছনে তাকিয়ে দেখি শ্রমিক আর আসছে না দৌড়ে দৌড়ে। আমি আর দেরি না করে বাসায় ঢুকে পড়ি। তবে বাসায় ঢুকে খুব স্বাভাবিকভাবে দুই গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে পড়ি, কারণ যদি রাতের বেলা আমি সবাইকে জানিয়ে দিই তাহলে অনেক বড় বিপদে পড়তে হতে পারে আমাকে এবং অনেক প্রশ্নের জবাব দিতে হতে পারে। এরপর সকাল হলে আমি আর দেরি না করে চলে যাই সেই জঙ্গলে, কিন্তু কাউকে খুঁজে পাই না, না শ্রমিক না মানুষ। এরপর আমি সেই পরিত্যক্ত শ্মশানেও গিয়েছিলাম, কিন্তু সেই শ্মশানেও তাদের দুজনের একজনকে খুঁজে পাই না। এবং অনেক খোঁজাখুঁজির পর কাউকে খুঁজে না পেয়ে আমি আবারও চলে আসি আমার বাসায়। এরপর আমি শ্রমিকের কাছে চলে যাই। শ্রমিকের সাথে ওই দিন খুব স্বাভাবিকভাবে দেখেছিলাম কথা বলছে। আমি শ্রমিককে বললাম, তুই এমন করলি কেন হঠাৎ করে, তোর সাদা সাদা চোখ হয়ে গেল। শ্রমিক বলল, জানি না ভাই, আমার কিছু মনে পড়ছে না, শুধু মনে পড়ছে আমিও দৌড়াচ্ছি, প্রচন্ড দৌড়াচ্ছি, নিজের সমস্ত শক্তি দিয়ে দৌড়াচ্ছি, দৌড়াবার পর একটা সময় বাড়িতে এসে পড়ে যায়, আর ঠিক তখনই আমার ঘোরটা কাটে। আমি বললাম, মানুষ কোথায়? শ্রমিক বলল, আমি বলতে পারবো না, কিচ্ছু মনে নেই আমার। আমি এরপর সমস্ত কথা খুলে বললাম শ্রমিককে, ওই রাতে কি হয়েছিল, মানুষ কিভাবে অন্ধ হয়ে গিয়েছিল, চারিদিকে কিভাবে তাণ্ডব লীলা চলছিল, সবকিছু খুলে বলতে শ্রমিক একেবারে ভয়ে চুপসে গেল প্রথমবারের মতো। শ্রমিক বলল, ভগবান বাঁচিয়েছে, তুই আজ বেঁচে আছিস এবং আমি বেঁচে আছি, কিন্তু মানুষ কোথায় এটা বের করাটা খুব জরুরি। আমি বললাম, হ্যাঁ সেটাই তো। এরপর দেরি না করে আমরা দুজন মিলে অনেকক্ষণ জঙ্গলে খুঁজলাম, সেই শ্মশানেও গেলাম, কিন্তু কোথাও একটা চিহ্ন মাত্র পেলাম না তার। এরপর আমরা অনেকটা ওর আশা ছেড়ে দিয়েছিলাম, যেহেতু মিসিং হয়ে গিয়েছে আমি আর শ্রমিক, তাই ওভাবে তেমন একটা পাত্তা দিলাম না ওর ব্যাপারটা। এরপর দুদিন ভালোই কাটছিল। ঠিক তিন দিনের দিন খোঁজ পাই যে শ্রমিকের অবস্থা খুব একটা ভালো না, সে নিজের আঙ্গুল নিজে কেটে ফেলেছে, এখন তো রীতিমতো শিকল দিয়ে আটকে রাখা হয়েছে। আমি অবিনাশ বলে উঠলাম, বুঝতে পারছি সন্দীপ, ঘটনাটা আসলে এই ভয়াবহ আকার ধারণ করেছে। আচ্ছা তুমি এসো এখন, তোমাকে আবারও দরকার পড়লে আমি অবশ্যই ডেকে পাঠাবো, তুমি চলে আসবে কিন্তু, ঠিক আছে? সন্দীপ বলল, জি স্যার, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি লিখে দিন, যে কোনো প্রয়োজনে আমাকে কল করবেন। আমি বললাম, ঠিক আছে তুমি লিখে দাও একটা চিরকুটে, এটা আমার কাছে থাকবে, কিন্তু আমি তো বাবা ফোন ব্যবহার করি না, তোমাকে হরিলালের মাধ্যমে আমি ডেকে পাঠাবো, ঠিক আছে? সন্দীপ আবার বলল, জি স্যার ঠিক আছে। এই বলে তার ফোন নাম্বারটা দিয়ে দিল ছোট্ট একটা কাগজে আর বলল, আদাব স্যার, ভালো থাকবেন, আপনি যখনই বলবেন আপনাকে সাহায্য করব আমি। আমি বললাম, ঠিক আছে। সন্দীপ ধীরে ধীরে চলে গেল, যাওয়ার আগে পিছন ফিরে একবার দেখে নিল আমাকে, আর ঠিক তখনই মনে হল অনেকগুলো জট কেটে গেছে ঠিকই, কিন্তু অনেকগুলো প্রশ্নের নতুন ভাবে জন্ম হয়েছে, নতুন সব রহস্যের আবারও সন্ধান পাচ্ছি। কে এই প্রেত? কেনই বা সুমিতকে সে পজেস্ট করলো, আর সন্দীপই বা কেন পজেস্ট হলো না? মানুষ কোথায়? কি হয়েছিল মানুষের সাথে সেই রাতে? কেন বা তাকে নিয়ে সন্দীপ এবং সৌমিকের কোনো মাতামাতি ছিল না, অথচ এই কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে মানুষ। সে মূলত ওই উইজা বোর্ডটা নিয়ে এসেছিল। এত গুরুত্বপূর্ণ চরিত্রকে তারা এত সহজভাবে কেন নিয়েছিল, এই প্রশ্নের উত্তরগুলো জানা আমার লাগবে। এরপর আমি ওই রাতে গিয়েছিলাম সেই শ্মশানে, সন্দীপের সাথে আমার আবারও দেখা হয়েছিল। এরপর আমরা আবারও গিয়েছিলাম সেই সৌমিকের ঘরে, এবং যা ঘটেছিল আমার সাথে তা ভাবলে আমার সারা শরীর হিম হয়ে আসে। এই ঘটনাটা আমার সলভ করার সবচেয়ে অদ্ভুত এবং কষ্টকর একটা কেস ছিল। আমি আমার এক জীবনে অনেক রহস্যের সন্ধান করেছি, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর রহস্যময় ঘটনা ছিল প্রতাপ সিং এর কেসটা। এবং এরপর এই কেসটা সলভ করতে গিয়ে আমার জীবনে নতুন এক কালো অধ্যায়ের জন্ম হয়। এই ঘটনার বাকি অংশ ভগবান বাঁচিয়ে রাখতে আগামী ইমেইলে অবশ্যই লিখে পাঠাবো। আশা করছি পরবর্তী অংশটা জানলে সবাই রীতিমতো হতভম্ব হয়ে যাবেন। আজ তাহলে এতটুকুই ছাড়ছে জেফ্রি ভাই, আগামী পর্বে আবারও লিখব। ভালো থাকবেন আপনি, আর ভালো থাকবে আপনার প্রেত। দীর্ঘজীবী হোক প্রেত এবং আপনি। ইতি অবিনাশ মুখার্জি, কলকাতা।
ওয়েলকাম ব্যাক, হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আমি রাইট নাও আপনাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছি, অ্যান্ড আমার সাথে এই মুহূর্তে দেখছি প্রচুর পরিমাণে মানুষ রাইট নাও যেটাকে বলে যুক্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আজকে কিন্তু প্রীতের নবম এপিসোড আমরা শেষ করলাম, এবং আজকের ঘটনাটি কিন্তু ছিল আপনাদেরই সবচেয়ে পছন্দের মানুষ আমাদের অবিনাশ মুখার্জির নতুন স্টোরির প্রথম অংশ। এবং ঘটনাটা আমার মনে হয় যে অনেক অনেক লং এবং অনেক জোস একটা স্টোরি হতে যাচ্ছে, এবং যতদূর শুনলাম বা যতদূর পড়লাম, আমি যতটুকু শোনাতে পেরেছি আপনাদের, আশা করছি ভয়ঙ্কর রকমের এনজয় করেছেন আপনারা। এবং আপনাদের কাছ থেকে জানতে চাই যে আপনারা কেমন লেগেছে আপনাদের কাছে আজকের এপিসোড, এবং আমি আসলেই চাই যে আপনারা কমেন্ট করে জানাবেন। ইতিমধ্যে আপনাদের অনেক কমেন্ট চলে এসেছে, বাই দ্য ওয়ে আমি কমেন্ট পড়ব আজকে, বাট কমেন্ট পড়ার আগে বলতে চাই আপনারা যদি চান যে প্রেতে ঘটনা পাঠাবেন, আপনাদের নিজস্ব কোনো ঘটনা আছে, আপনাদের জানাশোনা কোনো ঘটনা আছে, তা অবশ্যই পাঠিয়ে দিতে পারেন। আমাদের একটা ইমেল আইডি আছে, উইচ ইজ preet.shadinmusic@gmail.com, preet.shadinmusic@gmail.com। ঠিক এই ইমেলে গিয়ে ঘটনা সেন্ড করে দিলেই চলবে। অবশ্যই ঘটনাটি ইউনিক হতে হবে এবং আগে কোথাও প্রচারিত হয়েছে, এরকম ঘটনা আমি অবশ্যই এখানে প্রচার করব না। এবং আমি কিন্তু বুঝতেই পারি, আমি দু মিনিট পড়লে আমার বোঝা হয়ে যায় যে স্টোরিটা কি কমন না কি কমন না। সো সেগুলো কিন্তু আমি অবশ্যই রিজেক্ট করে দিই, যদি দেখি যে হ্যাঁ আপনি একদম কমন স্টোরি পাঠিয়ে দিয়েছেন, আগে প্ল্যাটফর্মে অন্য কোথাও শেয়ার হয়েছে ইউটিউব বা কোথাও, অবশ্যই সেটা আমি করব না। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করবো আপনার ঘটনা কিন্তু সেন্ড করে দিবেন। এবং আপনাদের কাছে জানতে চাই যে বেসিক্যালি যেহেতু আজকে আমাদের নবম এপিসোড ছিল, এবং আজকে কিন্তু আপনাদের মানে অবিনাশ মুখার্জির স্টোরি ছিল, আমি চাই যে অবিনাশ মুখার্জির জন্য আরো বেশি বেশি করে মানুষ দোয়া করুক, যেন মানুষটা আরো ঘটনা আমাকে পাঠাতে পারে। দুর্দান্ত লাগে তার ঘটনাগুলো, আমার নিজস্ব মানে নিজস্ব অভিমত বলবো যে আমি নিজেই তার ফ্যান হয়ে গেছি, আপনাদেরকে কি বলবো। এনিওয়েজ আমি এখন যেটা করবো, এক এক করে কমেন্ট পড়া শুরু করবো। আশা করছি আপনারা সঙ্গে থাকবেন এবং অবশ্যই আমার সাথে থাকবেন এবং কমেন্ট করে যাবেন, সেই কমেন্ট রিপ্লাই করব আমি লাইভে। সো সরাসরি চলে যাচ্ছি কমেন্ট সেকশনে। আজকে যতগুলো কমেন্ট এসেছে আমি এক এক করে পড়া শুরু করব। এবং আমার সবচেয়ে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমি সবার কমেন্ট পড়ি, কখনোই কারো কমেন্ট আমি মানে যেটাকে বলে যে স্কিপ করে যায় না, স্কিপ করে যায় যদি যেটা মনে হয় যে এটা পড়ার কোনো দরকার নেই, এটা একটা অযথা কথা লিখেছে, অবশ্যই এটা আমি কমেন্ট রিড আউট করবো না, রাইট? সো দ্যাটস দ্য ফ্যাক্ট। সো আমি সরাসরি কমেন্ট সেকশনে চলে যাচ্ছি। ওয়েল, আমাদেরকে তাসিন ইসলাম প্লাবন লিখেছেন, হ্যালো জেসু ভাই কেমন আছেন, আমি নেত্রকোনা থেকে শুনছি, আপনার জন্য অপেক্ষায় আছে। তিনি চার ঘন্টা আগে আমাকে এই কমেন্টটা করেছেন, আমি সেটা দিয়ে শুরু করলাম। থ্যাংক ইউ সো মাচ প্লাবন ভাই, আশা করছি আজকের এপিসোডটা আপনারা শুনেছেন এবং আশা করছি প্রেত কিন্তু আপনারা এরপরে ইউটিউবেও শুনবেন। বাট অবশ্যই ইউটিউবের গুলো আলাদা থাকবে, ওগুলো এক্সক্লুসিভ থাকবে এপিসোড মানে স্টোরিগুলো, আর এখানে যে এপিসোডগুলো পাবেন সেগুলো একেবারেই এক্সক্লুসিভ, সেটা শুধুমাত্র স্বাধীন মিউজিকে পাবেন। আমি নেক্সট এপিসোডে অবশ্যই আমাদের প্রেতের ইউটিউবের যে চ্যানেলটা আছে সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব এবং ইউটিউবে আপনারা প্রেত শুনবেন, অবশ্যই সেগুলো থাকবে ডিফারেন্ট, অবশ্যই সেখানে লাইভে আসবো এবং সপ্তাহে একদিন বা দুদিন আপনাদের সাথে আলোচনা হবে। এনিওয়েজ, এছাড়া এম এইচ মাহি লিখেছেন, বগুড়া থেকে আছি আমি, থ্যাংক ইউ সো মাচ। এছাড়া আমাদেরকে কমেন্ট করেছেন, আমি অবশ্য নামটা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র দেখতে পাচ্ছি ভ্যারিফাইড একটা অ্যাকাউন্ট থেকে লিখেছেন হাই, হ্যালো ব্রাদার কেমন আছেন। আচ্ছা কায়ুম ফরাজি লিখেছেন, হ্যালো এভরিওন কেমন আছেন, আশা করছি সবাই ভালো আছে। আচ্ছা কাজী রাসেল লিখেছেন, সাউন্ড নাই, আমার মনে হয় না সাউন্ড নাই, এখন এই মুহূর্তে সাউন্ড অবশ্যই আছে এবং খুব ভালো মতো শোনা যাচ্ছে। আচ্ছা মোজাম্মেল হক লিখেছেন, আজকে টু মাচ টায়ার্ড, তারপরও ব্রেথ শোনার জন্য চলে আসলাম, থ্যাংক ইউ সো মাচ যে আপনি ব্রেথ শুনছেন এবং আশা করছি আজকের এপিসোডটা আপনাদের ভয়ঙ্কর রকম সুন্দর লেগেছে, ভেরি ইন্টারেস্টিং। এবং আজকের এপিসোডের যে মজার বিষয় ছিল সেটা হচ্ছে একদম অ্যাডভেঞ্চারাস একটা স্টোরি ছিল। নর্মালি যেটা হয় যে অ্যাডভেঞ্চার থাকে না, আজকে অ্যাডভেঞ্চার ছিল, ভয় ছিল। আর আমি খুবই মানে অবাক হয়েছি যে আজকের মানে স্পেশাল একটা এপিসোড বলা যেতে পারে, যে একটা এপিসোডে তিনটা ভয়ঙ্কর জায়গা আছে যেখানে আমরা ভয় পেতে বাধ্য। প্রথমে অবিনাশ মুখার্জির সাথে যেটা হয় সেখানে একটা ঘটনা, দেন অবিনাশ মুখার্জি যেখানে যায় অর্থাৎ ট্রেনের মধ্যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, এরপরে যেটা হয় সেটা হচ্ছে সেই বাড়িতে যাওয়ার পরে ঘটনা যেটা আমরা শুনেছি শ্রমিকের ঘটনা, সেখানে ভয়ঙ্কর ঘটনা হলো, অ্যান্ড দেন সন্দীপ যার কাছ থেকে আমরা ঘটনাটা শুনলাম আসলে কি হয়েছিল সেটা আরো ভয়ঙ্কর ছিল। মানে অল ওভার এভরিথিং ওয়াজ টুইস্টেড স্টোরি। আমার কাছে মনে হয়েছে আজকের এপিসোডটার মতো এপিসোড হইতেই পারে না, স্পেশাল ছিল। এনিওয়েজ, এছাড়া আমাদেরকে আরো কমেন্ট করেছেন, কোশ্চেন মার্ক যদি আমি নাম জানি না, তিনি লিখেছেন কেমন আছেন রাসেল ভাই, আলহামদুলিল্লাহ আমি রাসেল ভাই নই, আমি জেফ্রি খান, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন এবং আমার কণ্ঠটা অনেকটাই রাসেল ভাইয়ের মতো, রাসেল ভাইকে আমি অনেক অনেক শ্রদ্ধা করি বাট আমি রাসেল ভাই নই। আচ্ছা এছাড়া আমাদেরকে আরো কিছু লিখেছেন, বোঝা যায় না ভাই, আমার মনে হয় অবশ্যই শোনা যাচ্ছে। এছাড়া প্লাবন ভাই লিখেছেন, হ্যালো ভাই নেত্রকোনা থেকে শুনছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এছাড়া আরো করে অনেকে লিখেছেন সাউন্ড নাই, বাট এটা একেবারে প্রথমের দিকে ছিল, দ্যাটস ওয়াই সাউন্ড শুনতে পাইনি, আমার মনে হয় এখন ঠিক আছে। এনিওয়েজ, রোমো রয় আমাদেরকে লাভ রিয়েট পাঠিয়েছেন, রাকিব ওয়াজিদ লিখেছেন, ভাই লাইভে ঢুকতে পারছি না, মে বি নেট প্রবলেম, অবশ্যই না আমার মনে হয় এখন ঢুকতে পেরেছেন। আচ্ছা ওয়াহিদুল হক লিখেছেন, উই আর ওয়েটিং ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এক্স কে শিশির খান লিখেছেন, কি থাকছে আজ, আজ কিন্তু অবিনাশ মুখার্জির ঘটনার প্রথম অংশ শুনতে পেলাম, আশা করছি ভয়ঙ্কর রকমের সুন্দর লেগেছে। আচ্ছা এছাড়া আজমির হোসেন ইয়াসিন লিখেছেন, সাউন্ড নাই, আমার মনে হয় এখন সাউন্ড আছে। নাদিম আহমদ লিখেছেন, এক সপ্তাহ ধরে অপেক্ষা করছি ভাইয়া, থ্যাংক ইউ, আমার মনে হয় রাইট নাও আপনি আমাকে মানে আমাদেরকে সবসময় প্রতি সপ্তাহেই শুনবেন। অ্যান্ড সাজিদুল ইসলাম সীমান্ত লিখেছেন, ময়মনসিংহ থেকে শুনছি, আপনার বিগ ফ্যান হয়ে গেছি, থ্যাংক ইউ ভেরি মাচ ব্রাদার, আই হোপ ইনশাল্লাহ সামনের এপিসোডগুলো আরো ভয়ঙ্কর সুন্দর হবে। আচ্ছা জুয়েল খান লিখেছেন, নাটোর থেকে শুনছি, আজ প্রথম এই শো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আরে ফারুক সরকার লিখেছেন, কেমন আছেন জেফ্রি ভাই, সাথে আছে মেহেরপুর থেকে আমি আর আমার ওয়াইফ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। রুবায়ত রুবো লিখেছেন, ভালো আছেন, জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মেদি আহসান লিখেছেন, মামুশিকে শুনছি, থ্যাংক ইউ সো মাচ। এছাড়া নাদিম আহমেদ লিখেছেন, অবিনাশ মুখার্জি মানে ভয়ের অন্য এক মাত্রা, এক্স্যাক্টলি, অবিনাশ মুখার্জি মানে অ্যানাদার লেভেল যাকে বলে, খুবই ভালো লাগে, ইন্টারেস্টিং এবং খুবই ইউনিক, তার মানে এটা অ্যামেজিং থিং। এনিওয়েজ এছাড়া তিনি লিখেছেন, আরো একজন লিখেছেন যার নামটা শোক হচ্ছে না, সিলেট থেকে শুনছেন তিনি। এছাড়া লিখেছেন ওয়েটিং ফর অবিনাশ মুখার্জি, থ্যাংক ইউ সো মাচ। এছাড়া মোহাম্মদ সাহায় লিখেছেন ময়মনসিংহ থেকে, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। এছাড়া আমাদের সাথে আখিস তিনি লিখেছেন, জেফি ভাই অবিনাশ দাদার ঘটনা আপনার কণ্ঠে অসাধারণ উপস্থাপনায় আজকে প্রেত সবার কাছে অতি ভয়ঙ্কর, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার জন্য দোয়া করবেন, আলহামদুলিল্লাহ চেষ্টা চালিয়ে যাচ্ছি সেরাটা দেওয়ার আপনাদেরকে, এবং ভয়ঙ্কর এবং ইউনিক কিছু দেওয়ার, এবং চেষ্টাটা থাকবে ইনশাল্লাহ যতদিন আপনারা সঙ্গে থাকবেন। যেদিন চলে যাবেন সেদিন দেখবেন প্রেত ফুরুত হয়ে গেছে। এনিওয়েজ, এছাড়া লিখেছেন জেফ্রি ভাই চলে এলাম, থ্যাংক ইউ সো মাচ। এছাড়া আরো লিখেছেন হাই হ্যালো, অনেকেই কমেন্ট করেছেন বাট নামটা কেন যেন শো হচ্ছে না। এছাড়া সুরভি লিখেছেন ময়মনসিংহ থেকে আছি, ফাইম ভাইয়ের এক্সাম ভাইয়ার শুনছি আমার সাথে, আচ্ছা শুনছে আমার সাথে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এছাড়া আরো লিখেছেন, নামটা মেনশনই করা যাচ্ছে না, আমি বুঝতে পারছি না নাম কেন শো করছে, আই ডোন্ট নো। হাই লিখেছেন, আরেকজন লিখেছেন ভালো লাগছে, আরো একজন লিখেছেন ভালো লাগছে জেফ্রি ভাই, তন্ময় রহমান লিখেছেন ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। হানুফা আক্তার লিখেছেন আসলেই ঘটনাগুলো ভয় লাগে, এক্স্যাক্টলি আমি চেষ্টাই করছি আপনাদেরকে অনেক বেশি ভয় দেয়ার, লাগবে না কেন, ইনশাল্লাহ আরো বেশি ভয় লাগবে এবং ভয়ের একটা নতুন মাত্রা পাবেন। ইটস নট যে একটা হালকা একটা ভয় পেলেন, এমনটা না, আমি চাইছি এমনই ভয় পান যাতে দুই দিন ধরে মনে থাকে, তিন দিন ধরে মনে থাকে যে একটা শুনছেন কিছু একটা। এনিওয়েজ, সোহেল মাহমুদ লিখেছেন বাফারিং এর কারণে, সরি বাফারিং এর কারণে প্রিমিয়াম বাতিল করলাম, অ্যাপস ইউজ করা অফ করে দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। বাট আমি চাই না যে আপনি অ্যাপটা অফ করে দেন, অবশ্যই বাফারিং ঠিক হয়ে যাবে এবং অনলাইন মানেই বাফারিং হবে, আপনার স্পিড কম থাকবে, এটা হবে স্বাভাবিকভাবে, রাইট? আচ্ছা, দীপ্ত মাহবুব হোসেন বাবলু লেখেন জেফ্রি ভাই অবিনাশ মুখার্জির গল্পের চরিত্র না উনি, সত্যি একজন অঘরী বাবা, আসলে অদ্ভুত অদ্ভুত মানুষ। আচ্ছা, দীপ্ত শুধু লিখেছেন, আচ্ছা স্টোরিটা খুব সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, এছাড়া আমাদেরকে সুযোগ সুহাগ চক্রবর্তী লিখেছেন অতিরিক্ত বাফারিং খুবই বাজে সার্ভিস, আসলে কিছু করার নেই, এটা হবেই, অ্যাপস মানেই সমস্যা হবে, এটা যে কোনো অ্যাপসই আপনি পডকাস্ট করেন না কেন। আচ্ছা, আহমেদ লিখেছেন, আচ্ছা এছাড়া আইমহু লিখেছেন মোহাম্মদ আরিফ আকুরা ব্রাহ্মণবাড়িয়া চিটাগাং, থ্যাংক ইউ ভেরি মাচ। আবু জাওদ মেমদি জিম লিখেছেন ধানমন্ডি থেকে শুনছি, থ্যাংক ইউ সো মাচ। আশিক আহমেদ লিখেছেন আর এফ রাজশাহী পুলিশ লাইন থেকে আছি, আমি 285 আশিক আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। এছাড়া কক্সবাজার থেকে আমাদেরকে শুনছেন তাজিউল ইসলাম লিখেছেন প্রথম সালাম নিবেন জেফ্রি ভাই, আসসালামু আলাইকুম, বরাবরের মতো সৌদি আরব থেকে তায়েফ শহর থেকে লাইভ শুনছি। জেফ্রি ভাই আপনার কাছে আমার আকুল আবেদন এই যে টুইস্টে তো টুইস্টে একটি লম্বা সময় হয়ে যায়, এত সময় ধরে অপেক্ষা করা অসম্ভব, তাই আমি এবং আমরা সবাই চাই আপনি এই পুরো শোটা সপ্তাহে আরও একদিন নির্বাচন করে আমাদের মাঝে ফিরে আসুন আপনার ভয়ঙ্কর প্রেত শুনতে, কেননা ভালোবাসি আপনাকে আর আপনার এই প্রেত অনুষ্ঠানটিকে, ভালোবাসা অবিরাম জেফ্রি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ আমি হাইয়েস্ট লেভেলে চেষ্টা করবো যদি কখনো সম্ভব হয়, এখনও আমি এটা আসলে সম্ভব করতে পারছি না বিকজ আমার আরও কাজ থাকে, আরও এক শোথ আছে, সো বেসিক্যালি আমি জানি না যে এটা সম্ভব হবে কিনা, বাট যদি সম্ভব হয় আমি অবশ্যই আপনাদেরকে জানাবো যে হ্যাঁ সপ্তাহে আরও একদিন আসছি আমি, অ্যান্ড অবশ্যই এটা জানাবো যেদিনই হবে এটা সেদিনই আমি জানাবো। এছাড়া আমাকে লিখছে, কমেন্ট শোনা যাচ্ছে, কমেন্ট পড়া যাচ্ছে, কমেন্টের নাম শো হচ্ছে না, এক্স্যাক্টলি আপনার নামটা শো হচ্ছে না। রোহান ভাই লিখেছেন ভয়েসটিকে রাসেল ভাইয়ের মতো লাগছে, আমার কণ্ঠ শুনে অনেকেই এই মিস্টেকটা করেই ফেলেন এবং মানে এটা করবেই স্বাভাবিক, আসলে এরকম লাগে আমি নিজেও জানি, বাট কিছু করার নেই, বাট আমি জেফ্রি খান আর রাসেল ভাই ইজ মাই লেজেন্ড, বুঝতে হবে। আচ্ছা, আর রোহান ভাই দেখেছেন, আচ্ছা এটা কি রাসেল ভাইয়ের কণ্ঠ, আচ্ছা এনিওয়েজ ক্যান্সারটা আমি কেবলই দিয়েছি মনে হয়। তাজিউল ইসলাম লিখেছেন অবিনাশ মুখার্জি ইজ ওয়ান অফ দ্য বেস্ট, অল দ্য ইভেন্ট রিটন বাই হিম আর ভেরি ভেরি ওয়ান্ডারফুল, কেননা ওনার ঘটনাগুলো শুনলে মনে হয় এই সকল বিষয় যেন নিজের চোখের সামনে ঘটছে, এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাচ্ছিলাম। দেখুন আপনার সিনেমাও দেখেছেন, আপনার গল্পের বইও পড়েছেন, বাট এই যে লেখনীটা না মানে এটা মনে হয় যেন চোখের সামনে ঘটছে, আপনি একদম ফিল করতে পারবেন যে ইটস হ্যাপেনিং হিয়ার রাইট নাও, এটা সবচেয়ে ইন্টারেস্টিং, মানে স্টোরি রাইটিং ইজ সামথিং ভেরি ইন্টারেস্টিং জিনিস, আর সেটা হচ্ছে নিজের সাথে ঘটে যাওয়ার বিষয়টা দারুণ। আচ্ছা, নীরব নিম্বাস লিখেছেন, নীরব নিম্বাস ফ্রম চাপাই নবাবগঞ্জ, এক্স্যাক্টলি। এছাড়া অপূর্ব হৃদয় বাবু লিখেছেন হৃদয়, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এছাড়া এম ডি শাকিল লিখেছেন গল্পটা ভালো লাগে, লাগলো। আচ্ছা, এছাড়া এস জীবন লিখেছেন, ভাই নতুন কারো গল্প দেন, অবশ্যই দিব, কেন দেব না, এটা এপিসোড শেষ হলে দেখবেন নতুন কারো এপিসোড চলে এসেছে। আর আমি যেহেতু মানে অবিনাশ মুখার্জির স্টোরি শোনার জন্য মানুষ ব্যাকুল হয়ে থাকে, দ্যাটস ওয়াই আমি চেষ্টা করি তাকে বেশি বেশি নিয়ে আসার। বাট হ্যাঁ, অবশ্যই নতুন কারো স্টোরি থাকবেই, আর এটাই সত্য, খুব সুন হয়তো বা নতুন কারো স্টোরি পাবেন। আচ্ছা, এমডি রাহুল লিখেছেন, যশোর থেকে শুনছি, আমি প্রথম শুনছি, ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। তুহিন লিখেছেন, ভাই আপনার ভয়েসের ঘটনাগুলো এক এক রকম স্মরণ ঘটায়। আচ্ছা, এক এক রকম শিহরণ, একটা শিহরণ ঘটায়। আচ্ছা, আর আপনার ঘটনা সিলেকশন করার একটা আলাদা প্রতিভা আছে, ইচ্ছা করে প্রতিদিন শুনি কিন্তু তা হয় না, কিন্তু একই ঘটনা বারবার শুনি, লাভ ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আর সারা দিন লিখেছেন তুহিন হিমায়তপুর থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ তুহিন ভাই, আমার জন্য দোয়া করবেন যেন আরো বেশি বেশি স্টোরি আপনাদেরকে উপহার দিতে পারি। জাহিদুল হক লিখেছেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে শুনছি, থ্যাংক ইউ সো মাচ। এছাড়া আমাদেরকে কোশ্চেন মার্ক লিখেছেন, গল্পটা ভালো ছিল, কাতার থেকে শুনছি, থ্যাংক ইউ সো মাচ। আর এছাড়া আরো একজন কোশ্চেন মার্ক লিখেছেন, সুন্দর ছিল, থ্যাংক ইউ ভেরি মাচ। ফারদিন আহমেদ লিখেছেন, লাভ ফ্রম মাদারীপুর, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার কমেন্ট কিন্তু পড়া শেষ। আরফাত মাহমুদ লিখেছেন, দুইটাও ঘটনা কি করা যায় না, অবশ্যই আমি দুইটা না, আপনাদের জন্য দশটা ঘটনা নিয়ে একটা এপিসোড আমি কিন্তু বানাচ্ছি। একটা মানে আপনারা মাসে কয়টা এপিসোড শুনেন, চারটা বা পাঁচটা, এই চারটা থেকে পাঁচটার ভিতরে একটা এপিসোড আপনাদের জন্য থাকবে, যেখানে আপনাদের অনেকগুলো স্টোরি থাকবে, মিনিমাম দশটা বা সাতটা, আটটা, নয়টা, জাস্ট লাইক আমরা যেরকম ঘটনা শুনি অন্যান্য যে ভূতের শোগুলো আছে সেখানে যেরকম শুনি সেরকম স্টোরি পাবেন। অ্যান্ড সেটা অবশ্যই খুব সুন আসবে, জুন মাসেরই দেখবেন যে আট বা নয় তারিখে আপনারা যে এপিসোডটা পাবেন সেখানে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণই নেই, আপনারা অবশ্যই পাবেন এবং অনেকগুলো স্টোরি পাবেন। আচ্ছা, এছাড়া তিনি লিখেছেন, ভাই ঘটনা ভালো ছিল। এছাড়া মিজান সৈকত লিখেছেন, কেমন আছেন জেফ্রি ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তানজিদ ভাই লিখেছেন, আমি তো ফার্স্ট টাইম মনে করেছি আপনি রাসেল ভাই, আসলে সবাই এটাই মনে করে, বাট এটা আসলে খুবই মানে ইন্টারেস্টিং, একই সাথে আমার জন্য অনেক বড় ভাগ্যের বিষয় যে আমি মানে রাসেল ভাইয়ের মতো আমার কন্ট্রিটা আমার জন্য এক প্রকার ভাগ্যের বিষয় এবং আমার জন্য এক প্রকার ইন্টারেস্টিং বিষয় যে আসলেই তার সাথে মানে তার কাছাকাছি এসে আসতে হয়তো বা সামান্য হলেও পেরেছি, দ্যাটস ওয়াই মানুষ ভাবছে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, নূর সালমান লিখেছেন, খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আননোন কিং লিখেছেন, হে জেফ্রি ভাই আসসালামু আলাইকুম, সিলেট থেকে শুনছি, থ্যাংক ইউ সো মাচ। শান্ত লিখেছেন, কেরানীগঞ্জ থেকে শুনছি আমি শান্ত, থ্যাংক ইউ ভেরি মাচ। মোজামিল হক লিখেছেন, ওয়েটিং ফর দ্য নেক্সট পার্ট, যদি বেঁচে থাকি, এক্স্যাক্টলি ইনশাল্লাহ আপনি বেঁচে থাকবেন, ইনশাল্লাহ নেক্সট পার্ট নিয়ে আমি হাজির হয়ে যাব, নেক্সট পার্ট কিন্তু নেক্সট মঙ্গলবার এবং সেটা আরো বেশি ভয়ঙ্কর হবে। আমি এখন ইমেলটা পাইনি, নেক্সট ইমেলটা আমি অবশ্যই পাবো, হয়তো বা দু তিন দিনের ভিতরে পেয়ে যাব, এরপরে শুনবেন নেক্সট পার্ট। এনিওয়েজ, এছাড়া আমাদেরকে আরও একজন কমেন্ট করেছেন, প্রথমবার শুনছি, ভালো লাগছে। আর এছাড়া তো মাদারীপুর থেকে শুনছেন আমাদের সাথে, নাদিম ভাই লিখেছেন, শোটা সপ্তাহে দুদিন করার চেষ্টা করুন, ইনশাল্লাহ ভাই আমি অবশ্যই চেষ্টা করব, আমার হাইয়েস্ট লেভেলের চেষ্টা থাকবে, যদি সম্ভব হয় আপনারা অবশ্যই জানবেন এবং শুনবেন। নাদিম ভাই লিখেছেন, জেফ ভাই একটা ফেসবুকে পেজ খুলেন, আছে, পেজটা আছে, কিন্তু আমি আসলে প্রমোশন করি না, আমার কাজের কোনো প্রমোশন ওরকমভাবে করি না বা মানুষের কাছে ওভাবে করে মানে চাইও না যে আমাকে লাইকস দেন। আছে আলহামদুলিল্লাহ, আপনি সার্চ করলেই পাবেন, প্রেত বাই জেফ্রি খান, এটা দিয়ে ফেসবুকে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, পেজে ফলোয়ার আছে বোধহয় 3700 সামথিং এরকম কিছু একটা, আপনারা পেয়ে যাবেন অবশ্যই। অ্যান্ড মিনাল ইসলাম লিখেছেন MC, এছাড়া রোবেল আহমেদ লিখেছেন, আমি সৌদি আরব থেকে শুনছি, থ্যাংক ইউ সো মাচ। আর এছাড়া তানজিদ লিখেছেন, ভাই যদি সম্ভব হয় কিছু বলতে, ভাই প্রেতকে ফেসবুক আছে, অবশ্যই আছে, ফেসবুক পেজে আছে, আপনি পেজে ঘাটলে হবেন, প্রেত বাই জেফ্রি খান, ঠিক আছে, এখানে অবশ্যই আপনারা চাইলে লগ ইন করতে পারেন, মানে ফলো দিয়ে রাখতে পারেন, আমি অবশ্যই সেখানে দিয়ে রাখি, এবং মানে মানে আমার শো যখন পডকাস্ট হয় তার আগে আমি অবশ্যই নোটিফিকেশন দিয়ে রাখি, যারা যারা আছে তারা যাতে শোটা শুনতে পারে। আচ্ছা, জাহিদুল হক পুলক লিখেছেন, ভাই আরও স্টোরি হলে ভালো লাগতো, অবশ্যই স্টোরি নিয়ে আরও আসবো। আর এছাড়া আমাদেরকে MD রনি হোসেন লিখেছেন, যশোর থেকে শুনছি, স্টোরিগুলো 12-12 AM হলে ভালো হয়, লং স্টোরি হলে ভালো হয়, তাড়াতাড়ি শেষ হলে ভালো লাগে না, আল্লাহ এখন সরি, 1 ঘন্টা 6 মিনিট 7 মিনিটের স্টোরি ভাবতে পারেন আপনি? এর বেশি হলে তো আপনার ঘুম ধরে যাবে। আমি সেটা চাই না, আমি চাই যে স্টোরি হবে 1 আওয়ারের, অ্যান্ড 1 আওয়ার ধরে এনজয় করবেন আপনারা, এটাই তো মজা অ্যাকচুয়ালি। আচ্ছা, তাওহিদ হাসান তুজু লিখেছেন, ছোট ছোট ঘটনা শুনতে পারলে ভালো হতো, কেন নয়, আপনাদের ছোট ঘটনার জন্য কিন্তু অবশ্যই আসছে। এই যে বললাম যে একটা এপিসোড থাকবে সম্পূর্ণ ছোট ঘটনা নিয়ে, মিনিমাম 7টা 8টা 10টা সবগুলো থাকবে, অনেকগুলো ছোট ছোট ইন্টারেস্টিং স্টোরি থাকবে সেখানে অবশ্যই। এর আগে নিশ্চয় আপনারা নিশ্চয় দেখেছেন যে প্রেতের যে 8 নম্বর এপিসোড ছিল, সেই 8 নম্বর এপিসোডে কিন্তু আমি 7 নম্বর এপিসোড, মোস্ট প্রবাবলি 7 নম্বর এপিসোডটা ছিল হচ্ছে সেই এপিসোডটা, মানে যেখানে অনেকগুলো স্টোরি ছিল ইন্টারেস্টিং। আচ্ছা, এছাড়া আমাদেরকে তুহিন লিখেছেন, আচ্ছা এটা তো আমি পড়েই ফেলেছি আগে, অনেকগুলো কমেন্টে আবার রিপ্লাই চলে আসছে, মানে নতুন করে মানে স্প্যাম হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ সবার কমেন্ট পড়ে ফেলেছি। শায়ান খান লিখেছেন, ভাই পড়েন, পড়ে ফেলেছি। অনেক লিখেছেন, প্রথমবারের মতো শুনলাম, খুব ভালো লাগলো। এনিওয়েজ, আমার সবার কমেন্ট পড়া হয়ে গেছে এবং সবার সাথে আড্ডাও দেওয়া হয়ে গেছে। আমার মনে হয় আমার আর এই মুহূর্তে আমার সাইন অফ করা উচিত, বাট চলে যাবো। চলে যাওয়ার আগে বলতে চাই যে আপনারা যদি চান যে ঘটনা পাঠাবেন প্রেতে এবং আপনাদের ঘটনা সিলেক্ট করব, এরকম যদি চান, আপনাদের ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে লিখে পাঠাতে হবে preet.sadhinmusic@gmail.com preet.sadhinmusic@gmail.com টিকে ইমেলে ঘটনা সেন্ড করে দিলেই চলবে, আর কিছু করা লাগবে না। অবশ্যই ঘটনাটা ইউনিক হতে হবে এবং অবশ্যই ঘটনাটা একই সাথে লম্বা হলে সবচেয়ে ভালো, ছোট হলেও কোনো সমস্যা নেই, বাট অবশ্যই চেষ্টা করবেন ইউনিক স্টোরি অবশ্যই আমাদেরকে সেন্ড করে দিতে, তাহলে আমি সেটা সিলেক্ট করব এবং সেটা নির্বাচন করব। অবশ্যই চেষ্টা করুন বেস্ট স্টোরিটাই, সবচেয়ে ভয়ঙ্কর এবং ডার্ক স্টোরিটাই আপনারা শোনাবেন। এছাড়া লাস্ট একটা কমেন্ট পড়ে আজকে আমাদের বিদায় নিচ্ছি, সেটা হচ্ছে এম ডি সাফিন আহমেদ সাগর লিখেছেন, অসাম শো, থ্যাংক ইউ ভেরি মাচ। এনিওয়েজ, সবার কমেন্ট করা শেষ, আমি আজকে আমাদের বিদায় নিচ্ছি। রাইট নাও 1:27 আমাকে চলে যেতে হবে আজকের মতো, আশা করছি নেক্সট এপিসোডে আপনাদের সাথে আবার কথা হবে, নেক্সট মঙ্গলবারে আপনাদের সাথে আবারও ফিরে আসবো অবিনাশ মুখার্জির আজকের ঘটনার দ্বিতীয় অংশ নিয়ে। আশা করছি ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন, স্বাধীন মিউজিকের সাথে থাকবেন এবং অবশ্যই প্রেত শুনবেন প্রতি মঙ্গলবার রাত 12টায়। আজকের মতো বিদায় নিচ্ছি এবং আশা করছি নেক্সট এপিসোডে আপনাদের সাথে আবার কথা হবে। ততক্ষণ মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি প্রেতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।